This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোরা এপিসোড, শুরু হচ্ছে আরো একটি নতুন পর্ব, যাহা বলিব সত্য বলিবর মঞ্চ। আজকে কে আলোকিত করছেন, সত্য আসনে কে বসছেন, সাহস নিয়ে তার কাছে আমরা যাব। তবে তার আগে বলে নিই, রবিবারের এই অনুষ্ঠানটি আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 এ। সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া এবং সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমাদেরকে শুনতে পাচ্ছেন ঢাকা, চিটাগং এবং কক্সবাজারে একযোগে, এবং একই সাথে ইন্টারনেটে আমাদেরকে শুনছেন দেশ থেকে, দেশের বাইরে থেকে। কালকে অনুষ্ঠানটি যারা ডাউনলোড করে শুনবেন আমাদের ওয়েবসাইট থেকে তাদেরকেও আমরা আগাম স্বাগতম জানিয়ে রাখছি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার জীবনের ভুলগুলো, আপনি আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন আপনার মতো ভুল আর কেউ না করুক, আপনার মতো অপরাধ আর কেউ না করুক, কারণ আমরা বিশ্বাস করি একজন অপরাধী কখনোই শেষ পর্যন্ত তার বিবেককে ফাঁকি দিতে পারে না। দুনিয়ার সমস্ত আইন কিংবা দুনিয়ার সমস্ত ব্যবস্থাকে সে যদি ফাঁকি দেয় তাহলে শেষ পর্যন্ত তার বিবেককে ফাঁকি দিতে পারে না। এবং আমরা এটাও বিশ্বাস করি যে একজন অপরাধী যখন অপরাধ করেন, একজন মানুষ যখন ভুল করেন এবং জেনে শুনে ভুল করেন, তখন তার বিবেকটা ঘুমন্ত অবস্থায় থাকে। জীবনের কোনো একটি পর্যায়ে তার সেই বিবেকটি জাগ্রত হয়। তার বিবেকটি যখন জাগ্রত হয় তখন সেই ভুল তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে ধ্বংস করে। যে শাস্তি দিতে থাকে সেই শাস্তি পৃথিবীর কোনো শাস্তির চেয়ে কোনো অংশে কম নয়, বরং আমরা বলি বেশি। সেই শাস্তি যদি আপনি পেয়ে থাকেন, আপনার বিবেক বোধের জায়গা থেকে যদি আপনি মনে করেন যে আপনার মতো ভুল পৃথিবীর আর কেউ না করুক, তাহলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে, বসতে পারেন সত্যের আসনে এবং স্বীকার করতে পারেন কি ভুল আপনি করেছেন, কেন করেছেন এবং সেই ভুলের ফসলটা আসলে কি, জীবনের কোন পর্যায়ে এসে আপনি সেটা বুঝতে পেরেছেন, সেই অপরাধের শাস্তি আপনি কতটা ভোগ করছেন। আমরা আজকে অপরাধটা কে স্বীকার করবে তার সম্পর্কে চলুন প্রথমে আমরা জেনে নিচ্ছি আরজে সুমনের কাছ থেকে।
রাফি, বয়স আর কতই বা হবে, 16 বা 17, বেশ কিছুটা লম্বা চূড়া হলেও চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। রাফি বাবা মায়ের চতুর্থ সন্তান। ছোটবেলা থেকেই রাফি বেশ চটপটে, সারাক্ষণ শুধু খেলাধুলায় ব্যস্ত। লেখাপড়ায় খুব বেশি মনোযোগী না হলেও মোটামুটি চালিয়ে যাচ্ছিলেন। কাউকে বোকা বানিয়ে বেশ মজা পায় রাফি। পৃথিবীটা যেখানে ছোট হতে হতে ড্রয়িং রুমের বোকা বাক্সে বন্দি হয়ে যাচ্ছে, সেখানে পৃথিবীটাকে হাতের মুঠোয় বন্দি করায় ব্যস্ত রাফি। সময় অসময় সব সময় রাফির চিন্তা ভাবনা জুড়ে শুধু ইন্টারনেট। 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টাই কাটে ইন্টারনেটে, কারণ এটাই তার শখ। রাফির স্বপ্ন বড় হয়ে কথা বন্ধু হবে এবং সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। 2G, 3G, 4G জেনারেশন থেকে জেনারেশন দ্রুত গতিতে পাল্টাচ্ছে টেকনোলজি। সেই গতির ধারায় গা ভাসিয়ে কোথায় যাচ্ছিলেন রাফি, সেই সত্য তুলে ধরতে আজ হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
প্রিয় গৃহস্থতে আমরা জানলাম সুমনের কাছ থেকে যে কে রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে আমি যাবো। এই মুহূর্তে স্টুডিওতে সে লাইভ রয়েছে, তবে তার আগে একটু বলে নেই, এই অনুষ্ঠানে আপনিও আসতে পারেন আমাদের এখানে আসার জন্য। আপনার ভুলগুলো স্বীকার করার জন্য যেটা করতে হবে, এসএমএস আপনি লিখবেন JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। চাইলে এই মুহূর্তে আপনি আমাদের ফেসবুকেও চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, আজকের অতিথিকে নিয়ে ওখানে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যা বলিব সত্য বলিব ফ্যান কিংবা মেম্বার আমরা যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ওকে, আমরা আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। আমাদের অতিথির নাম আমরা জেনেছি, তিনি হচ্ছেন রাফি। রাফি, আপনি কেমন আছেন?
জি ভালো।
আজকে আপনি যাহা বলিব সত্য বলিবতে সজ্ঞানে আপনার জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করতে এসেছেন। আপনি তো জানেন যে এরকম একটি অনুষ্ঠানে আসার পরে, আপনার জীবনের ভুলগুলো স্বীকার করার পরে, অপরাধ স্বীকার করার পরে, সমাজে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখায়, সেটা জানার পরেও আপনি কেন এলেন?
কেন এলাম, যেন আমার মতো কেউ যেন আর এই ভুল না করে। হয়তো সমাজের মানুষ আমাকে একটু দিকে দেখ, সমস্যা কি, আমাকে একজনকে দিবে কিন্তু সবাইকে তো দেবে না, সবাই যেন এই ভুলটা না করে। জেনে
জি, সবাই যদি ভুলটা না করে সেজন্য সে এসছে, এবং তার জীবনের উদ্দেশ্য কিন্তু অনেকখানি মহৎ। যখন প্রোফাইলটা আমরা শুনছিলাম সুমনের কাছ থেকে, তখন আপনারা নিশ্চয়ই জেনেছেন ওর বয়সটা কত, ও মাত্র ক্লাস টেনে পড়ে, এবং ও যে এই অল্প বয়সেই তার ভুলটা বুঝতে পেরেছে, সেজন্য আমরা ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কি ছিল সেই ভুল, আমরা সেই ভুলের জায়গাটিতে যেতে চাই। আপনি শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি যখন 2010-এ ক্লাস 7-এ পড়ি,
ক্লাস 7-এ পড়ে, হ্যাঁ,
তখন মোবাইল চালানোর প্রতি আমার ইন্টারেস্টটা বেশি ছিল।
আপনি কত সালে আপনার মোবাইলটা হাতে পেয়েছেন?
2010
ছিলাম,
তখন হয়তো কোন ভুলে সফটওয়্যার মানে নাড়াচাড়ায় বয়সটা চেঞ্জ হয়ে যায়,
মোবাইলের বয়সটা চেঞ্জ হয়ে যায়, মানে মেয়ে ভোকাল ছেলে ভোকাল হয়ে যাবে, এটা করা যায় চাইনিজ সেট গুলো? ওকে, আমি কোন চাইনিজ সেট এখন পর্যন্ত ব্যবহার করিনি, আমার জানা নেই। যারা চাইনিজ সেট ব্যবহার করেন তাদেরকে আমরা একটা এসএমএস পোলে নিতে চাই অনুষ্ঠানের শুরুতেই, কারণ আমরা বিশ্বাস করতে চাই কিনা এটা নির্ভর করছে আপনাদের পার্টিসিপেশনের উপরে। প্রিয় শ্রোতা, এসএমএস পোল সম্পর্কে আপনার আইডিয়া আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যারা অতিথি আসেন তাদের যে সত্য প্রকাশের যে ঘটনাগুলো প্রকাশ করেন তারা, এবং সেই সত্য প্রকাশের কোনো ঘটনা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা এসএমএস পোলে যাই, এবং আমরা বিশ্বাস করি লাখো শ্রোতা যেহেতু আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন, তাদের যে রায়টা দেবেন সেই রায়টাই শেষ পর্যন্ত সত্য রায়। ও যেটা বললো যে চাইনিজ সেটগুলোতে এরকম একটা অপশন থাকে এবং সব চাইনিজ সেট গুলোতে থাকে, সে ব্যাপারটা এরকম না, কিছু কিছু চাইনিজ সেট গুলোতে এরকম থাকে যে চাইলে আপনি মেল ভোকালকে ফিমেল করতে পারেন, ফিমেল ভোকালকে মেল করতে পারেন। আপনি এটা বিশ্বাস করেন কিনা? যদি আপনি বিশ্বাস করেন তাহলে লিখুন ইয়েস, YES, ইয়েস। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে লিখবেন NO, লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনাদের পাঠানো ভোটগুলো নিয়ে কাজ করছে আমাদের টিম মেম্বার আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। কিছুক্ষণ পরে আমরা কম্পিউটারের মাধ্যমে জেনে নেব এসএমএস এর ফলাফল। আমরা ফিরে যাচ্ছি আমাদের সত্য উদ্ঘাটনে। হ্যাঁ, তারপর
আমি যখন মোবাইলটা নিই তখন ফার্স্ট টাইম একটা সিম নিই, তারপর তার দুই দিন পর আমি একটা মিস দিই একজনকে, একটা নাম্বারে ওটা মিস দিই, মিস দেওয়ার পর ও 10 মিনিট পর ব্যাক করে, ওর নাম ছিল মামুন।
মামুন,
জি।
মিস কল দিলেন, এটা কি আপনি যে কোনো একটা নাম্বারে দিয়েছেন নাকি আপনি কারোর কাছ থেকে পেয়েছিলেন নাম্বারটা?
জি, যে কোনো নাম্বার থেকে দিইনি, আমি পেয়েছিলাম নাম্বারটা।
কার কাছ থেকে পেয়েছিলেন?
পাইছি বলতে একটা টাকার মধ্যে নাম্বারটা ছিল, কিন্তু স্টেম গুলা দেখি ফার্স্ট এ
টাকার ভিতরে নাম্বার লেখা ছিল, সেখান থেকে আপনি পেয়েছেন। ওকে, হ্যাঁ,
দুষ্টামি করে আমি প্রায় দুষ্টামি করতাম, দুষ্টামি করে মিলটা দিই, 10 মিনিট পরে ব্যাক করে বলতেছে কি আপনি। আমি তখন ফোনটা রিসিভ করে আমি অপশনে গিয়ে আমি বাসটা চেঞ্জ করে চেঞ্জ করে বলতেছি আপনি কে? ও বলছে আমি মামুন। আমি বলছি কোথা থেকে বলছেন? বল টঙ্গি থেকে। আমি বলছি যে আমি তো শুনি, আপনি কি আমার সাথে কথা বলবেন? সে বলছে কেন কথা বলবো? আমি বলছি এমনি কথা বলবেন নি। বলছে আপনি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আমি বলছি হ্যাঁ করবো। তারপর এক পর্যায়ে ওর সাথে অনেক কথা হওয়াতে হয়, তো ওকে আমি এক পর্যায়ে বলি যে আমি একটা প্রবলেম আছে। ও বলতেছে কিসের প্রবলেম? আমি বললাম যে আমলে ব্যালেন্স, তুমি আমলে ব্যালেন্স পাঠানোর ব্যবস্থা করো। তারপর আমার নাম্বার 100 টাকা পাঠালো 10 মিনিট পরই। তো যখন 100 টাকা পাঠালো তো আমার অনেক হেভি লাগছিল, ফার্স্ট টাইম আমি টাকা পাইছি, 100 টাকা অনেক ছিল তখন। ওর সঙ্গে ও মাঝে মাঝে আমার দুদিন পর পর মোবাইলে 100 টাকা
করে দেয়।
জি, সবাইকে আমি ব্যাপারটা বললি যে আমি একজনের সাথে দুষ্টামি করে কিরম করতেছি, কেমন লাগতেছে? ওরা বলতেছে যে আসলে নাকি ওনাকে অনেক ফানি মনে করতো, আমি মজাও করতাম, এই জন্য তারা আমাকে মানে সাপোর্ট দেয় যে কথা বল। এক পর্যায়ে ওর কাছ থেকে আমি মামুন, যে ওর কাছ থেকে আমি টাকা চাই। 3,000 টাকা। তো আমি বলছি যে আমার মামা ফ্লেক্সি দোকান আছে, উনি বলছেন যে 3,000 টাকা পাঠাও, ওখান থেকে আমি 2,600 টাকা পাবো, 2,600 টাকা দিয়ে আমি ভাড়া দিয়ে আমি টঙ্গি আসতে চাই। ও আসলে কিন্তু আমি আসতে চাইছিলাম, মিথ্যা কথা বলতেছি। ও বলতেছে না এত টাকা দেওয়া সম্ভব না। ঠিক আছে,
সম্পর্কটা কি হয়েছিল ফোনে, আপনি কি কি করতেন আপনারা দুজন মিলে?
যে কথা বলতাম যেরকম প্রেমিক প্রেমিকা যদি কথা হয় ওই এরকম কথা,
মানে আপনি তার প্রেমিকার সাথে ছিলেন?
জি।
এবং আপনার উদ্দেশ্য ছিল যেভাবে হোক তার কাছ থেকে টাকাটা হাসিল করা। তারপর
প্রায় 1 মাসের মতো কথা হয়। তো ওর সাথে যখন লাস্ট টাইম টাকা চাই 3,000 টাকা, ওন দিতে না করে ওর সাথে আমার এক প্রকার ঝগড়া হয়। তারপর আমি বলেছি ঠিক আছে তুমি যে টাকা দিতে পারবো না এখন, যে ফোন রাখো আর ফোন ফোন করবা। ঠিক আছে, এরকম করে মানে চলে যায়। আরে ওরা ফোন টোন করে না, আমি সিমটা অফ করে দিই, অন্য একটা সিম নিই। তারপর আমি একটা নোকিয়া সেট কিনি। কেনার পর আমার কাজিন আমাকে বলে যে তুই তো ইন্টারনেট ইউজ করতে পারো, তখন আমি ক্লাস 7 লাস্ট পর্যায়ে। তখন আমি বলি না সব ভালো লাগে না আমার সারাদিন বসে থাকা। তারপর আবারও জিজ্ঞাসা করি যে কত টাকা, ও বলে MB সম্পর্কে বলে যে এত এত টাকা ধরে। বেশ ঠিক আছে না,
MB মানে মেগাবাইট?
জি, মেগাবাইট। তখন আমি বলি যে আমি ইউজ করবো, বলছে কিছু কিছু শিখাই দিছে। আমি আরেকটা সেট কিনি 70-10, ওইখানে কেনার পর ওই ইয়াটা দিয়ে সফটওয়্যার গুলো সব আমার ভাই ঠিক করে দিল যে কিভাবে ইউজ করতে। তো ফার্স্ট টাইম আমি মিগ নেই।
মিগ?
জি, মিগ।
হোয়াট ইজ মিগ? ফেসবুক যারা ইউজ করেন তারা তো জানেন যে ফেসবুক ইজ ওয়ান কাইন্ড অফ মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জার, আপনারা এগুলোর সাথে পরিচিত আছেন। তো সেলফোনের কল্যাণে আমরা অনেক অনেক মেসেঞ্জারের সাথে পরিচিত, তার মধ্যে একটা হচ্ছে মিগ। ওকে, মিগটা আপনি নিলেন, তারপর
মিগটা প্রথমে আমি নিলাম। তো আমার ভাই আমাকে মিগ ভাই আমি বেশিরভাগ ক্ষেত্রে UK রুম গুলোতে ঢুকে যেতাম, ওইখানে গিয়ে ইংলিশ অতটা জানতাম না। লাস্টে 7 লাস্ট পর্যায়ে ছিলাম, তো ইংলিশটা জানতাম না।
UK রুমে ঢুকে যেতেন?
UK ইন্ডিয়ান রুমে ঢুকে যেতাম। ওইখানে গিয়ে আমার অনেকের সাথে একটু চ্যাটিং এর প্রতি আমার একটু
ডিভিশন করে দেয়া আছে, ভাগ করে দেয়া আছে। আপনি চাইলে ইন্ডিয়ার লোকজনের সাথে চ্যাট করতে পারবেন, চাইলে UK লোকজনের সাথে চ্যাট করতে পারবেন, চাইলে বাংলাদেশের লোকজনের সাথে চ্যাট করতে পারবেন। ঠিক একইভাবে ও যে মেসেঞ্জারের কথা বলছে সেখানেও কিছু ডিভিশন ছিল, এবং সেখানে ও UK এবং ইন্ডিয়ান লোকজনের সাথে চ্যাট করতো। হ্যাঁ, তারপর
চ্যাট করার পর আমার ইন্টারনেটের প্রতি তো একটা ইয়ে আসা পড়ে, কিন্তু প্রায় 24 ঘন্টা থেকে আমি প্রায় 12-13 ঘন্টা আমি অনলাইনে থাকতাম।
বিকে?
জি। তারপর ওইখান দিয়ে আমার চাইনিজ সিটটা আছে।
ওকে, তারপরের সত্য উদ্ঘাটন গুলো আমরা করবো। তবে প্রিয় শ্রোতা, একটু আগে আমরা যেটা বলেছিলাম যে SMS পোলের রেজাল্ট আমরা জানিয়ে দেবো, এই মুহূর্তে SMS পোলের রেজাল্ট আমাদের হাতে চলে এসছে। চলুন আমরা কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট একটু জেনে নিই।
Yes, 75%. No, 20%. No comments. 5%.
ওকে, SMS পোলের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। আমরা দেখলাম যে এই যে সেটটির কথা বলা হয়েছে, চাইনিজ সেট, কিছু কিছু চাইনিজ সেট থাকে, সেখানে ইচ্ছে করলে মেল ভোকালকে ফিমেল ভোকাল করা যায়, ফিমেল ভোকালকে মেল ভোকাল করা যায়। বিষয়টি বিশ্বাস করেছেন 75%, অবিশ্বাস করেছেন মানে বিশ্বাস করেননি হচ্ছে 20%, এবং কমেন্টস করেননি 5%। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার মানে মেজরিটি যারা আছেন, যারা হয়তো সেটি কখনো ব্যবহারই করেননি, মেজরিটি আমরা বলতে পারি ঘটনাটি বিশ্বাস করেছেন। রফি, তারপর
ওখানে আমার মিগের ইয়াটা চলতেছে, চেটিং চলতেছে, নেটের প্রতি আমার তত একটা ইয়ে আশা করছে। তারপর আমি এই মোবাইলটা বিক্রি করে আনছি, 70-10টা বিক্রি করে আমি তখন একটা 6600 এটা আমি কিনি। তখন আমি চায়না সেটটা বিক্রি করে দিই, কারণ ওটা কেনার জন্য ওটা দুটোটা বিক্রি করতে হবে। তখন চায়না সেটটা বিক্রি করে দেওয়ার পর আমি যখন 6600 আসলো, তখন আমি ইয়া করি, ফেসবুকটা নেই। আমার কাজিন আমাকে সবকিছু শিখিয়ে দেয় কিভাবে ফেসবুক ইউজ করতে।
আপনি যে এই সেটটাতে ফিমেল ভোকাল মেল করা যেত, মেল ভোকাল ফিমেল করা যেত, সেটা বিক্রি করে দিলেন?
জি।
ওকে,
চাট হইতেছে না, মিগের মতো চাট হইতেছে না। বলতেছে এখান থেকে মিগের মতো চাট হবে না, কিন্তু তুমি যদি নিমবাস নাও তাহলে নিমবাস থেকে তুমি মিগের মতো চাট করতে পারবা।
ওকে,
বললাম যে আচ্ছা ঠিক আছে, কিভাবে নিমবাস নিতে হবে? বলছে যে মোবাইলটা আনো, আমি নিমবাসটা দিতে। তখন আমি ফেসবুক চ্যাটটা কানেক্ট করি, কানেক্ট করার পর দিয়ে চাট করতে খুব ভালো লাগতেছে। ফেসবুক ফ্রেন্ডদের সাথে চাট করতেছে, আবার নিমবাসের ফ্রেন্ডদের সাথে চাট করতেছে। তখন একবার ভাবলাম যে একটা মেয়ের নাম দিই। তখন আমি ফার্স্টে দিলাম ফারিয়া নাম দিলাম।
ফারিয়া?
জি।
এই চ্যাটের দুনিয়াতে এগুলো অসম্ভব কোনো কিছুই না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব। এখানে এসে জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করা যায়। আপনি চাইলে আমাদের অনুষ্ঠানে আসতে পারেন আপনার জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করার জন্য। নিয়মটা হচ্ছে আপনার সেলফোনে লিখবেন প্রথমে JBSB, আবারও বলছি JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব স্পেস কনফেস CONFESS কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। অর্থাৎ প্রথমে JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর 8920 নম্বরে। তারপর
তো নেক্সট ডে আমার একটা চ্যাটিং হইতে গিয়ে একটা আইডির সাথে চ্যাট হয়। ওটা ছিল, ওর নামটা আমার মনে নেই, ওটা আইডিটা মনে আছে আমার। ওর আইডিটা ছিল সাথে.ak। ও আমাকে একদিন হ্যালো জানাতে, আমি হাই জানাই, এরকম ভাবে ওর সাথে আমার চ্যাটিং হয়। ও ছিল বাংলাদেশি, ও ছিল তখন সৌদি আরবে জব করতো
সাথে। ওকে, তারপর
তখন আমি আবার আমার ডিসপ্লে নেবে চেঞ্জ করি। তখন আমার ডিসপ্লে নেবে দেশ সোমা, ওখানে আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ছবি ছিল, ওইখানে আমি প্রোফাইলে আমি অ্যাড করি, ও পিছনে এখনো আমার কাছে আসে।
ওকে,
তারপর ও আমাকে হ্যালো জানায়, এভাবে কথা চ্যাটিং হয়। চ্যাটিং হওয়ার পর ওকে আমি একটা কথা বলি যে আমার কিছু প্রবলেম আছে। বলছি কি প্রবলেম? বলছি আমার মোবাইলে ব্যালেন্স আমি নিতে পারতেছি না, তুমি আমার মোবাইলে ব্যালেন্স পাঠানোর ব্যবস্থা করো। বলছে তোমার নাম্বার দাও। নাম্বারটা দেওয়ার পর ও আমাকে ফার্স্টে টাকা পাঠায়নি, চেটিং এ বলতেছে যে তুমি টাকা পাইছো? আমি বলছি না, টাকা তো পাইনি। টাকা তো আমি অলরেডি পাঠায় দিচ্ছি। আমি বলছি না, টাকা পাইনি। বলছে ব্যালেন্স চেক করো। ব্যালেন্স চেক করার পর দেখলাম 168 টাকা আসবে। নেক্সট ডে ওর সাথে যখন আমার চ্যাটিং হতো, ওর সাথে সাথে আরো দুজন চেটিং হতো। একদিন ছিল ডাকার আইস করে নাম, ও অবশ্যই দিতে থাকে। ও আমাকে বলে যে আপনি যদি আমাকে আপনার শারীরিক কিছু পিকচার দেন তাহলে আপনাকে আমি 10,000 টাকা দেবো। তারপর আমি বলি যে না, আমি কিছু দিতে পারবো না। বলছে কেন দিতে পারে না? বলছি না, আমি দিতে পারবো না, কারণ আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তারপর ও আমাকে বলে যে আমি তো আপনাকে টাকা দিতে চাইতেছি। বলছি না, আমি টাকা নেবো না, আপনার সাথে চ্যাটিং করার দরকার নেই। তো ওকে আপনার নাম্বারটা দিন। ওকে আমি নাম্বারটা দিই, ও আমাকে ফোন করে বলতেছে যে আপনি আমার সাথে কথা বলেন, আমি এখন আমি বিজি আছি, চ্যাটিং আসেন চ্যাট করতে পারবো। আমি অ্যাকচুয়ালি একসাথে আমি 5 থেকে 6 জনের সাথে আমি চ্যাটিং করি।
আপনি একটু দেখাবেন আমাদেরকে আপনি কিভাবে করতেন, ফিমেল ভোকালটা আপনি কিভাবে করতেন ছেলেটার সাথে? ধরেন আপনি
বলা দিয়ে
বলেন দেখি একটু, সেটা শুনি আমরা।
হ্যালো, কে বলছেন?
এরকম ভাবে চাপ দিয়ে আমি রুমাল দিয়ে মোবাইলে মাউথ স্পিকার রুমাল দিলে কথাটা ক্লিয়ার যায়।
আচ্ছা,
বিশেষ করতো বলতেছে, ফার্স্ট টাইম বলতো যে তোমার আইডিটা ফেক। আমি বলতেছি আইডিটা ফেক আপনি কিভাবে বুঝলেন? বলতেছে তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে আমি বুঝতে পারবো তোমার আইডিটা ফেক কিনা রিয়া। তারপর আমি কথা বলি, তো ওরা বুঝেছে ঠিক আছে তুমি রিয়াল, আমি বুঝতে পারছি, টাকা পাঠাবো। ওকে নাম্বারটা দিই, ও আমাকে বলে যে ফোনে এক ধরনের শারীরিক সম্পর্ক আছে, তুমি সেটা জানো? আমি বলছি যে কি সেটা? বলতেছে তুমি আমার সাথে ফোনে শারীরিক কথা বলো বা কিছু, এই জন্য আমি তোমাকে 300 টাকা ফেক দিতে দেবো। ফার্স্টে রাজি হলে, তারপর নেক্সটে বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি ফার্স্টে টাকা পাঠান তাহলে আমি করবো। ও বলে যে না, আগে ফার্স্টে করো তারপরে আমি করবো। সুতরাং রাজি হই না। তারপর এক পর্যায়ে আমি বলি যে ঠিক আছে আপনি ফোন দেন। তখন রাত্রে 12:30 বাজে, আমাকে ফোন দেয়, ওর সাথে আমার হয় শারীরিক
এই ধরনের সম্পর্ক। এটাকে আপনি টাকার জন্যই করলেন এটা?
জি।
এবং আপনি একটা মেইলের সাথে ক্লাস 7 আপনি পড়েন না? সি, আমি আজকে এখানে এসেছি সেই জায়গাটা থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দুটো জিনিস এখানে জানার আছে। একটা হচ্ছে ক্লাস 7 আপনি পড়েন, বয়সটা তখন আপনার অনেক অল্প। এক, দুই নম্বর হচ্ছে আপনার তখন পড়াশোনার বয়স, আপনি এগুলোর পিছনে সারাদিন রাত লেগে থাকতেন, রাইট? পড়াশোনার ব্যাপক ক্ষতি হতো, বলতো না? হ্যাঁ। আর তিন নম্বর হচ্ছে হলো যে সম্পর্কটার প্রথমটা হচ্ছে একটা ভুল ছিল আপনার জীবনে, যে ওই সেটটা আপনার হাতে এসে পড়া, না বললে হয়তো আপনি এইভাবে এদিকে আসতেন না। তারপরে এই সেটটা আপনার যে অজানা অচেনা একটা যে জীবন, যেটা আপনি বড় হয়ে পরিণত বয়সের দিকে যাওয়ার কথা, সেখানেও আপনাকে একটা ব্যাডলি মোটিভেটেড করছে, আপনি সেদিকেও রায় দিয়ে দিলেন শুধুমাত্র টাকার জন্য।
তারপর ওর সাথে আমার হয় প্রায় 10 থেকে 15 মিনিট কথা হয়। ও বলে, আমি বলি, তারপর ও বলে যে ঠিক আছে টাকা পাঠায় দেবো। তো একচুয়ালি সকাল পর্যন্ত অপেক্ষা করার পর টাকাটা আসেনি। তারপর ও টাকা পাঠায় নাই, ফ্যামিলি থেকে ওকে ডিরেক্ট করে দিই। তখন আমার নামটা সোমা নামে ছিল। তখন একজন এসে বলে যে হ্যালো, ওর আইডিটাও ছিল সাথী.ak। তখনকার সময় আমার ওই সাথী.ak-এর সাথে সম্পর্কটা আমার নষ্ট হয়ে যায়। ও আমার মোবাইলে অনেক টাকা ফ্লেক্সি করে, প্রায় 2 থেকে 8,000 টাকা ফ্লেক্সি করে।
এই একইভাবে আপনারা এটা করছেন?
তারপর ওর সাথে আমার সম্পর্ক ডিলিট হয়ে যায়। তখন আবার একই নামে আমাকে ইয়া করে, আমি বলছি আপনি কি ওই সাথী.ak? বলছে না, আমি তো ইলিয়াস। তো কোথায় থাকেন? বলছে আমি কক্সবাজার। নাও, বলছে এখন আমি সুইদিতে জব করতেছি। সেটা ঠিক আছে, ভালো। তো ও বলেছে আমার সাথে কি আপনি বন্ধুত্ব করবেন? আমি বলছি কেন? বলছে আমাকে ভালো বন্ধু দরকার, মেয়ে বন্ধু। আমি ঠিক আছে করবো, কিন্তু কোনো কোনোদিন প্রতারণা করবেন না তো? ও বলছে না, তোমাকে তুমি যদি চাও তোমাকে আমি বিয়ে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। তারপর ওর সাথে আমার প্রায় সময় চিটিং হতো, আমার নাম্বার নেই, সাথে আমার কথা হয়। দিনে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন কথা হয়, রাত্রে কথা হয়। তো ওকে আমি একদিন বলি যে আমার মোবাইলে 500 টাকা পেয়ে দিব, ওয়েট করো আমি 10 মিনিট পার হয়ে যাচ্ছি। তারপর আমি অনুষ্ঠানে চলে আসি, তো তখন টাকাটা আসেনি। সন্ধ্যায় যখন বাড়িতে যাই তখন দেখলাম যে টাকা আসছে 494 টাকা। তখন আমি খুব খুশি হইলাম। তখন আমি মেগাওয়াট নিয়ে আমি আমার নেটে ঢুকলাম। ঢুকার পর ওকে আমি বললাম যে থ্যাংকস টাকাটা পাঠানো। বলছে যে 400 টাকা 500 টাকা কোনো কিছুই না, তুমি যদি আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেবো। তাই বলছে যে আমি বলছি কত টাকা দিবেন? বলছে তোমাকে অনেক টাকা দেবো, যত টাকা চাও তত টাকা দেবো, তুমি আমাকে বিয়ে করতে পারো। বলছে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে পারবো, আপনাকে আমার টাকা দিতে হবে। তারপর ও বললো আচ্ছা ঠিক আছে কত টাকা চাও তুমি? বলছি যে এখন আমার 5,000 টাকা দরকার। বলতে চাইছি ঠিক আছে তোমাকে 5,000 টাকা দেবো, তুমি 2 দিন অপেক্ষা করো। একদিন আমার মোবাইলটা হাতে একেবারে ডিসপ্লেটা ভেঙে যায়। তখন ওকে আমি মিস দিই, মিস দেবো সাথে সাথে করে করার পর আমি বলতেছি আপনি কি আমার সত্যি সত্যি ভালোবাসেন? সে বলতেছে হ্যাঁ। আমি বলতেছি যে সত্যি সত্যি ভালোবাসেন, আপনি এখন 2,000 টাকা পাঠান আমি মোবাইল ঠিক করো, মোবাইল নষ্ট হয়ে গেছে। সে বলছে ঠিক আছে অবশ্যই পাঠাবো। বলতেছে কিভাবে পাঠাবো? আমি বলছি আমার তো অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি কিভাবে পাঠাবেন? বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি কাছে তোমার নাম্বারে পাঠাই দিই তুমি উঠে নাও। আমি বলছি না এভাবে পাঠালে উঠানো যাবে। তো এর আগে আমি আগে বলছিলাম আমার ফ্লেক্সি দোকান আছে ওইখান থেকে আমি ওইখানে নাম্বারটা দিই। আমি বলছি ওইখানে পাঠানো, আমি ওইখান থেকে উঠে নিই। ওর সাথে আমার সকালে কথা হয়। তারপর দিন সকালে আমার মামার ফ্লেক্সি টকটাইমের মোবাইলটায় 2,000 টাকা পাঠায়। তো আমার মামা আমাকে 1600 টাকা দেয়। ওইখান থেকে 1600 টাকা পাই, তখন আমি মোবাইলটা ঠিক করি না। তখন ভাবলাম যে এটা ঠিক না করে আমি আরো কিছু টাকা নিয়ে আমি ভালো সেট কিনি। তারপর ওকে আমি আবার বলি যে আরো 3,000 টাকা লাগবে। বলতেছে কেন? আমি বলতেছি যে আমি তো নতুন সেট কিনবো একটা, 27,000 টাকা আমি যেতে ভালো ইয়া দেয় তো প্রবলেম না করে যদি নষ্ট না হয় এই জন্য আমি ভালো সেট কিনতে দেয়। ও বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে আরো 3,000 টাকা দেবো। আমি বলছি কবে দিবেন? বলছে কয়েকদিন ওয়েট করে আমি দেবো। কয়েকদিন ওয়েট করার পর ও একদিন বলে যে আমি তোমাকে শুক্রবারে টাকা পাঠিয়ে দেবো। বলছে অ্যাকাউন্ট নাম্বার দেয়। বলছে অ্যাকাউন্ট নাম্বার তো নাই। বলছে আইডি নাম্বার আসেনি। বলছে আইডি নাম্বার তো নাই। বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, তুমি ওয়েট করো শুক্রবার পর্যন্ত। তখনকার সময়ে আমার আরো 2 জনের সাথে চেটিং হইতেছে এরকম এই ব্যাপারে 3,000 টাকার কথা বলে আমাকে বলো শুক্রবার। সবাই 3 জনই একসাথে বলো যে শুক্রবারে টাকা দেবে। একটু প্রবলেম পেরে গেলাম,
মানে একই সাথে আপনি 2-3 জনের সাথে একই রকম বিভাগ করছেন?
জি, 3 জনের সাথে। একজন ছিল ওটা ফেকে গেছিল কিন্তু আমার কাছে বলে দিয়েছে, ওটা ছিল সুমি, ওটাও সুইজি, ও আমাকে বলে দিয়েছে আমি মিলি। আরেকটা ছিল রাসেল, ওটা মেলি, ও আমাকে বলে দিছে যে আমি তোমাদের টাকা পাঠাবো, কোনো সমস্যা নেই। একসাথে আমার 3 জনের সাথে চেটিং হইতেছে টাকার ব্যাপারে। তো 3 জনের বলছে যে শুক্রবার সকালে পাঠিয়ে দেবে। বলছি কটার সময় পাঠাবে? বলছে 8টার সময়, যেমন বাংলাদেশের সময় 11টা। তখন আমি 10:30টার সময় আমি বাজারে চলে গেলাম, তাতে ইয়া হয়। তোরা বলছে কিভাবে টাকা নেবেন? বলছি যে আমাদের এখানে ডাচ বাংলা আছে মোবাইল ব্যাংকিং, ওইখানে আপনি ব্যাংক থেকে পাঠিয়ে দিলে আমি টাকাটা নিয়ে নিই। তারপর সকাল হয়ে গেছে, ওদের কোনো মানে কানেক্ট নেই, ওরা অফলাইনে গেলে নাম্বার দেয় নেই আমাকে। ও আমাকে বলে যে আমার আকামাটা চলে গেছিলো ওই জন্য তোমাকে টাকা পাঠাতে পারিনি। বলছি এখন তো পারবেন? হ্যাঁ এখন পারবো। ও আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে তোমার টাকা পাঠাই। বলছি কীভাবে পাঠিয়েছেন? বলছে যে গোপন নাম্বারে পাঠিয়েছি। আমি বলছি গোপন নাম্বারটা কি? তোমাকে আমি আইডি নাম্বার দিতেছি, এই নাম্বারটা শো করলে তোমাকে ইসলাম ব্যাংক থেকে 3,000 টাকা দিয়ে দিবে। তখন আমি নিজে গেলাম ব্যাংকে, ও আমাকে একটা নাম্বার দেয় আইডি নাম্বার, ওখান থেকে আমি ইসলাম ব্যাংকে শো করলাম। তখন বলে যে কার নামে আসছে? আমি বলছি সোমা নাম। বলছে ওকে আসতে হবে। ওকে আসতে হবে, ও তো বাড়িতে নেই। বলছে না বাড়িতে না থাকলে ও আসতে হবে, টাকা পাবেন না। তারপর আমি তখন বাড়িতে চলে এলাম। তখন আমি ভাবতেছি কীভাবে টাকা আনানো যায়। তখন আমি একটা ফেক একটা জন্মনিবন্ধন সোমা নামে কপি করে, কম্পিউটার থেকে কপি করে আমি একটা সোমা নামে একটা জন্মনিবন্ধনে কাট করলাম। তারপর ওটা নিয়ে তারপর আমি আমার সব গার্লফ্রেন্ডকে ফোন দিই, ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলতেছি আপু আমাকে হেল্প করতে হবে। বলছি কী হেল্প? বলছি এভাবে টাকা আসছে, আপনি আপনার 2-3 ছবি লাগবে, আপনার আপনি যাইতে হবে। বলছে না ভাই আমি পারবো না। অনেককে বলছি বলার পর পারে না। যখন যেখানে আমার শাখাটা ছিল ইসলামী ব্যাংকের ওইখানে সাথে একটা মেয়ে ছিল, ওকে বলছিলাম, ও বলছে যে আমি চেষ্টা করবো। ও আমাকে সকালে বলে যে আমি পারবো না, কারণ ওকে বেরোতে পারি না। আমি বলছি ওকে ঠিক আছে, অনেক কষ্টে আরেকটা ফ্রেন্ডকে আমি রাজি করাই, ও আমার সাথে যায়। গিয়ে ওর 2-3 ছবি উঠাই, ছবি উঠে আমি ব্যাংকে শো করি। তারপর ওনার আমার 3,000 টাকা দেয়। ওগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসে ও আমাকে বলছে যে টাকা পাইছে? আমি বলছি হ্যাঁ পাইছে। ও বলছে যে ইয়া করো তোমার কিছু পিকচার তো। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেবো। যখন আমি প্রোফাইল পিকচারটা লাগাইছিলাম তখন এর সাথে কিছু মিলে আর 2-1টা মেয়ের ছবি ছিল, ওইগুলো আমি ওকে সেন্ড করবো। বলছে না 2টা ছবি ভালো হবে, তোমার 10টা ছবি আমার দরকার। তারপর আমি কি করবো, 10টা ছবি তো পাওয়া সম্ভব না। ফেসবুক চেকিং করলাম, পাইতেছে না পাইতেছে না। মানে এক সময় একটা আইডি পাইলাম, একটা মেয়ের আইডি। ওই মেয়ের আইডি থেকে প্রায় 20-22টা ছবি আমি ডাউনলোড করি একই চেহারা। তারপর ওকে আমি এগুলো দিই, ও বিশ্বাস করে বলে যে আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পর আমি আবার ওকে বলি যে আমার আরো 5,000 টাকা লাগবে। ও বলে যে কেন লাগবে? আমি বলছি যে আমি এবার মোবাইল কিনবো, আমি 5,000 টাকা লাগবে। ও বলে যে ঠিক আছে 5,000 টাকা বাড়া, ওকে দেখা শর্ত আছে। আমি কিছু শর্ত, তখন ও আমাকে বলে যে তোমার নোট কিছু পিকচার আমাকে দিবা, তাহলে তোমাকে 5,000 না, তুমি 10,000 টাকা দেবো। তা আমি তো আছে যে কিভাবে নোট পিকচার আমি কালেক্ট করবো। তখন আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পর ওকে আমি সেন্ড করি, ও আমাকে বলে যে ঠিক এগুলো তোমার ছবি না, এগুলো তুমি ডাউনলোড করছো, কিভাবে যেন বুঝে। আমি বলছি ঠিক আছে আমি ডাউনলোড করছি, কিন্তু আমার ছবি আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? বলছি আমার পারিবারিক সমস্যা হবে, আমার যেহেতু প্রবলেম হয়ে গেছে দিতে পারবো না। কারণ আমি আসল কথা হচ্ছে আমি তো পাবো কোথায় এগুলো পিকচারগুলো? তারপর আমাকে বলে যেহেতু পিকচার দিতে পারবো না, তাহলে আমি টাকাও দিতে পারবো না। তারপর ও আমাকে নোট পিকচারগুলো দিতে বলে, কিন্তু আমি দিই না, এই জন্য ওর সাথে আমার সম্পর্কটা ডিসকাস হয়। তারপর আমি আরেকটা আইডি খুলি নিমবাজি ফারিয়া নামে। যখন ফারিয়া আইডিটা আমি ওপেন করি, তখন আরেকটা ছেলের সাথে আমার কানেক্ট হয়। ওর নাম ছিল সোহেল আহমেদ, ওর বাড়ি ছিল এয়ারপোর্টের সাথে, এখন সুইডিতে আছে। ও আমাকে হ্যালো বলে, তো আমি বলতেছি কথা বলতেছি, ও বলতেছে যে মানুষ খুব বেঈমান। আমি বলতেছি কিন্তু আপনি ঠিক আছে কেন, কারে বলতেছে? ও বলতেছে তোমার মতন আরেকটা মেয়ের সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে। আমি বলছি কি? বলছে ওর নাম এনি, ও ঢাকায়। আমি বলছি যে ও কি? বলছে যে ও অনেক নোট পিকচার দিছে, অনেক টাকা পাঠিয়েছে, কিন্তু এখন আমাকে ভুলে গেছে। তাই বলছি আমি এখন আপনাদের কি করতে পারি? বলছে যে কি করবো, কারণ মানুষের প্রতি আমার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। আমি বলছি আমার সাথে ফ্রেন্ডশিপ করেন? বলছে না, কারণ ওকে আমি বলছি আমার সাথে ফ্রেন্ডশিপ করার কারণ হচ্ছে যে নোট পিকচার দেওয়ার সাথে তো ও মানুষকে টাকা দিয়ে দেয়, এর আগে অ্যানির নামে ও মেয়েটাকে দেয়। আর আমি শিওর হতে পারি যে ও আমাকে অ্যানির আইডিটাও দেয়। তখন আমি অ্যানির সাথে অ্যাড করি, অ্যাড করার পর অ্যানির সাথে আমার চ্যাট হয়। ওকে আমি বলি যে সোহেলকে কারো ছিল? হ্যাঁ চিনি। কত টাকা আনছো? ও বলছে যে 26,000 টাকা আনছে। আমি বলছি ওকে। আমি তখন আমি বুঝতে পারি ওর অনেক টাকা, ও আমাকে টাকা দিয়ে দেয়। তারপর ওর সাথে ইয়া করি, ও আমার নাম্বার গেলে ফ্লেক্সি করত বেশি, তো ফ্লেক্সিতে আমি টাকা নিয়ে আসি। তো এক প্রকারে ও আমার নোট পিকচার চায়, ওকে আমি দিই। কিন্তু ও আমাকে বলে যে তুমি তোমার নোট পিকচার দিবে, বাট তোমার মুখ সহ দেখতে হবে,
ফেস সহ।
জি, কিন্তু ফেসের সাথে আমার প্রোফাইল পিকচারের সাথে কোনোদিনও মিলবে না, কারণ যে প্রোফাইল পিকচার আমি যে ম্যাটার ছবি দিয়েছি ওই ম্যাটার কোনো নোট পিকচার আসছে নেই। এই জন্য ও বললো যে না দিতে পারলে তোমার সাথে সম্পর্ক আমার ডিসকাস হবে, আমি কিছু করার নেই। বলছে যে তোমাকে আমি 20,000 টাকা দেবো একদিনে, একটা নোট পিকচার। আমি বলছি এত যখন ইচ্ছুক তখন ডাউনলোড করলে তো পারে। বলছে যে না, ডাউনলোড করাটা তোমার দেখ হইল না, তোমারটা খুবই ইন্টারেস্ট। তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি পারবো না দিতে, কিন্তু আপনি মুখ ছাড়া আমি ছবি দিতে পারবো, ওই জন্য আমি টাকা দিলে যদি পারেন দিবে, না হলে নাই। ওর সঙ্গে এখনো চ্যাট হয় মাঝে মাঝে,
এখনো চ্যাট হয়।
জি, এখন আমি 2 দিন ধরে অফ করছি।
ওকে,
তারপর ও বলে যে ঠিক আছে না দিলে করা নেই। একটু আগে সুমন ভাই ও দেখছে যে ও আমাকে বলছে,
আর জি সুমন,
জি ও আমাকে বলছে যে হ্যাঁ বউ কোথায় গেল এখন পর্যন্ত আমাকে বলছে,
মানে চ্যাটে সুমন দেখেছে এটা টেস্ট করে যে আপনার সাথে কমিউনিকেশন কি। আপনি কত টাকা নিয়েছেন তার কাছ থেকে?
তার কাছ থেকে ফ্লেক্সি থেকে অনেক টাকা আসে, আমি হিসাব নেই।
আপনি পর্যন্ত এভাবে কত টাকা এভাবে মানুষের কাছ থেকে নিয়ে এসেছেন?
ফ্লেক্সি থেকে কমপক্ষে 20,000-22,000 টাকা হবে।
20,000-22,000। এছাড়া এভাবে ক্যাশ?
এভাবে ক্যাশ আমি নিয়েছিলাম 20,000 টাকা মতন হবে,
প্রায় সব মিলিয়ে আমরা বলতে পারি 40,000-45,000 টাকার
মতো। জি,
আমরা যেটা দেখলাম যে আপনি মাল্টিপ্লিসিটি যেটাকে বলে, আপনি অনেক লোকের সাথে এই একই কাজ করে টাকা পয়সা হাতাতেন, এছাড়া আর কি আছে স্টোরি আপনার?
একটা ওয়েবসাইট আমি দেখলাম বিপিএল খেলার সময় যে এখানে অনেক কিছু কেনা বেচা হয়, তো তখন আমার একটা মোবাইল কেনার জন্য একটা ইয়ে ছিল যে ভালো দেখে মোবাইল কিনবো আর বিক্রি করবো একটা, ওই জন্য আমি বিক্রির জন্য একটা অ্যাড দিই, প্রাইস দিই 3,500 টাকা। আমি একদিন হাঁটতেছিলাম, তো আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই কিছু টাকা দরকার। আমি বুঝছি যে টাকা করার একটা পদ্ধতি আছে। বলতেছে কিসের পদ্ধতি? বলতেছে যে টাকা কাম করার জন্য আমি বলছি আমি লোক আনবো, তোরা রেডি থাকবি, লোক আসবে, টাকা তোদের হাতে দিয়ে দেবে, এরকম ভাবে কথাটা বললাম। বলছে যে আসলে নাকি? আমি বলছি হ্যাঁ। ওই ওয়েবসাইট থেকে আমি ইয়ে করলাম, একটা অ্যাড দিলাম স্যামসং গ্যালাক্সি S2, ওটা অনেক বিগ প্রাইস, তো ওটা আমি দিলাম 8,000 টাকা। যেহেতু অনেকেই একদম ইয়ে হয়ে গেছে, রাফি নাম দিছি, নাম্বারটা দিয়ে দিয়েছিল, অনেকে ফোন দিয়েছে, ফার্স্ট টাইম এক ছেলে ফোন দিয়ে ফেনি থেকে, বলতেছে কে রাফি ভাই? বলছে হ্যাঁ। আপনাকে অ্যাড ছিল স্যামসং গ্যালাক্সি S2, তো একই সাথে একই দিনে এক সময়ে দুইটা অ্যাড দিই, একটা ছিল সিম্ফনি W80 আর একটা ছিল স্যামসং গ্যালাক্সি S2, দুইটা থেকে। তারপর ওদেরকে ওরা আমাকে ফোন দিয়ে বলতেছে আজকে ইমে চলে আসবো, আসলে কিন্তু আমার সাথে কোনো স্যামসং গ্যালাক্সি S2 ছিল না। ফার্স্টে আসে একটা ছেলে কুমিল্লা বিশ্ববর্তী, ওর নাম ছিল সায়ান, ও বিবিএ পরে, ও আমাকে বলে যে ভাই না আসতেছে, ও আসে। আসলে ও আমার সেটটা নেওয়ার জন্য মানে সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল, ও আমার দোমরা আইডি দেখে দেখে বলে যে দুটাই নেবে, আর দুটোটার প্রাইস একসাথে ছিল 12,500 টাকা। ও 12,500 টাকা ওর মোবাইল আর ও হাতে গড়ি ছিল, এগুলো ও নিয়ে আসে, হাতে নিয়ে আসে। তারপর ওকে আমি যাবে যাবে বলে ও এভাবে কাজ করতেছে। যখন লাস্টে যখন বাজারে আসে তখন ওকে আমি বলি যে ভাইয়া, ওর সাথে আমি হ্যান্ডশিপ দিই, হ্যান্ডশিপ দেওয়ার বলতেছে যে ভাইয়া তুমি তো অনেক দূর থেকে আসতো, আসো বাড়িতে আসো, মামার বাড়ির সামনে। আসলে মামার বাড়ি ছিল না সামনে, বলছে মামার সামনে, ওইখান থেকে মোবাইলটা নিয়ে দে। ও আমার কথায় রাজি হয়ে গেল, বলতে আচ্ছা ঠিক আছে ওকে আমি যাব। ওকে যখন আমরা চকটা নামাই না, নামানোর পর 4-5 জন ওকে ধরে বলো যে ভাইয়া যা আছে দিয়ে যাও। আমাকে বলতেছে ভাই ট্রাফিক ভাই এটা কি হলো, বলছে কিছু করার নাই তো আমি এই জন্য আনছি আপনাকে। বলছে তাই, বলছে ও দিতে চাইছিল না কিন্তু পাশ থেকে 2 জন কাপড় দেয়, ও দিয়ে সবগুলো দিয়ে দিল, ঘড়ি হাতের ঘড়িটা মোবাইলটা টাকা, এবং ওকে ওর সাথে ওর কাছে কোনো টাকা ছিল না, এই জন্য আমি আমার কাছ থেকে 200 টাকা ওকে দিলাম যে গাড়ি ভাড়ার জন্য। তারপর ও চলে যায়, রুকিটা আগাই দিই, তারপর ও চলে যায়। তারপর এখান থেকে আর কোনো প্রবলেম হয় নাই। তারপর আরেকজন আসে, ওর নাম ছিল হাবিব, ও আসে কুমিল্লা 20 রোড থেকে। ও আমাকে ফোন করে অনেক মানে ভালোভাবে কথা বলতে, ওর সাথে আমি ভালোভাবে কথা বলি, ওকে আনি, ও এক ঠিক জায়গা মতনই আসে। আসে ওর সাথে আমি হ্যান্ডশেক হয়, সে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি কি মোবাইলটা সাথে নিয়ে আসতে? আমি বলছি না তো আমি সাথে নিয়ে আসলে মামার বাড়িতে রেখে আসছি, আপনি ওখানে আসতে পারেন। বলছে ও বলছে না আমি যাবো না। বলছে ঠিক আছে আপনি ওয়েট করেন আমি তাহলে বাড়ি থেকে নিয়ে আসি। বলছে আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করলাম। তা বলে আমি সরাসরি বাড়িতে রুমে এসে বসে দেখলাম। বলছে দেখো ও আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর ও বলতেছে যে রাফি তুমি কোথায়? বলছি যে আমি তো বাসায়। বাসায় গেছো কেন? বলছি আমি আপনার সাথে মোবাইল বিক্রি করবো না। বলছে কেন বিক্রি করবো না? বলছে আপনি যদি আমার সাথে আসতেন ভালো হইতো। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পতনটা করছো ঠিক হয় নাই। তারপর একটা 12টার সময় একটা ফোন আসলো হাবিব ভাইয়ের নাম্বার থেকে। আমাকে বললো যে রাফি তুমি তো কাজটা বার করো নাই, তুমি আজকে রাত্রে ঘুমাও, সকালে কি হবে তুমি তোমার সেটা জানো না। বলছি আমি তো গাবড়াই গেলাম। তাই আমি বলছি এই ভাই আপনার সাথে মাপ চাই। বলছে মাপ তোমাকে আমি করবো না। তুমি কি মনে করছো তোমাদের এলাকায় আসছি রাতে 10টা বাজে আসছি কি এভাবে আসছি খালি হাতে আসছি? আমার পেছনে কিছু নাই, আমার পেছনে অনেক লোক ছিল, ওই যে ভাইয়ের হুন্ডাটা দেখছো না, এই হুন্ডাটায় আমার ভাই বসে ছিল, তোমার আমি কালকে খোঁজ খবর নিবো। আমি বলছি ঠিক আছে সরি ভাই, অনেক কিছু বলছে ও রাজি হয় না। বলছে ঠিক আছে তোমার খবর আমি সকালে নিতেছি। তারপর আমি ওটা আসতে ভয় পেতেছি এবং ওইটা সেলেন করে আমি শুইলাম। আবার 10 মিনিট পরে আরেকটা ফোন আসলো, ওটা কুমিল্লার মেয়াকার ছিল। তো ও আমাকে ফোন করে বলছে যে কি ভাই তুমি কি রাখি নাকি? আমি বলছি হ্যাঁ। কুমিল্লা থেকে কারি নিছিল, বলছি হাবিব নামে একটা ছেলে আসছিল। যে হাবিব নামে ছেলে আসছিল ও তো আমার ভাই, ও যে কাজটা করছে তুমি ঠিক করো নাই। বলছি কেন ভাই? তুমি সকালে টের পাইবে, খুবই ভয় পাই, কারণ আমি তো তখন সন্ত্রাসী করি না যাতে আমি লোক নিয়ে যাবো। তারপর আমি চিন্তা ভাবনা করে রাতে ঘুমিয়ে যাই। সকালে যখন আমি ফ্লেগরি করার জন্য বাজারে যাই, তখন দেখছি অনেকগুলো লোক আমাকে খুঁজছে, কিন্তু ওইখানে আমার নামটা চেঞ্জ ছিল, এই জন্য আমি খুঁজে পাইনি। বাট আমি তখন বাড়িতে চলে আসি, তখন এই কাজগুলো ছেড়ে দিই।
এই হচ্ছে আপনার সত্য প্রকাশ।
জি,
কেমন লাগছে এখন এগুলো প্রকাশ করার পরে?
নিজের কাছে অনেক হালকা মনে হচ্ছে।
ওকে, আজকে আমরা যে রাফিকে এখানে তুলে ধরলাম সেটা খুব ছোট্ট একটা এক্সাম্পল। যারা ইন্টারনেটে থাকেন, এটা একটা ছোট্ট এলাকা, ছোট্ট একজন রাফি, কিন্তু ইন্টারনেটে প্রতারণা এটা যে কত বৃহৎ আকারে হতে পারে, কত ভয়াবহ আকারে হতে পারে, ইন্টারন্যাশনালি হতে পারে, সেটা যারা অনেকেই পড়েছেন তারা, এই রাফি তাদের কাছে কোনো ব্যাপারই না, খুব ছোট্ট একটা ব্যাপার। এই বয়সে রাফির হাতে যদি ওরকম একটি সেলফোন না যেত, এই বয়সে রাফিকে যদি গাইড করার ব্যাপার থাকতো যে ইন্টারনেট আসলে শুধুমাত্র এইসবের জায়গা না, ইন্টারনেট থেকে অনেক ভালো কিছু করা যায়, তাহলে রাফি আজকে এই জায়গাটায় থাকতো কি? অথবা রাফির প্রসঙ্গটা বাদই দিলাম, রাফি যে আজকে যে কথাগুলো বলে গেল এখানে, সেগুলো নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপকার করবে। আপনারা জেনে বুঝে শুনে তারপর নিজের পকেটের টাকাটা খরচ করুন, এবং একই সাথে শুধু খরচ না, আপনার অপকার হতে পারে এরকম কোনো জিনিস, এরকম কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা জেনে তারপর ইন্টারনেটে এরকম একটি ভার্চুয়াল জগতে আমার মনে হয় কাজ করা উচিত। রাফি, তুমি তো বয়স আমার অনেক ছোট, আমি একবার অনুষ্ঠানের তোমার পার্টের শেষের দিকে এসে তোমাকে তুমি বলেই সম্বোধন করছি, তুমি জীবনের ভয় কি এটা স্বীকার করলে নাকি নিজে থেকে উপলব্ধি করেছো যে আমি যেটা করছি সেটা অন্যায় করছি? কোনটা আসলে
নিজে থেকে উপলব্ধি করলাম যে আমি যেটা করছি অন্যায়, এত ছোট বয়সে এতগুলো অন্যায় আসলে করা ঠিক হইতেছে না, এই জন্য আমি নিজের বিবেকের তাড়নায় আমি এখানে ছুটে আসছি।
বিবেকের তাড়নাতে তুমি এসেছো, তোমার ব্যক্তিগত জায়গা থেকে কোনো ক্ষতি যদি পেয়েছো, থাকে না প্রাকৃতিক কিছু ব্যাপার থাকে, প্রাকৃতিক কিছু জাস্টিস থাকে, এরকম কোনো ব্যাপার স্যাপার কি পেয়েছো তোমার লেখাপড়ার দিকে বা অন্য কোনো বিষয়ের দিকে?
লেখাপড়ায় একটু প্রবলেম হয়েছিল, কারণ আমি যখন ইউনিভার্সিটি ইউজ করতাম তখন জাস্ট ক্লাসে যখন শিক্ষক আসতো তখন আমি এটা অফ করতাম, আর তখন অফই করতাম, আমি অনলাইনে থাকতাম, আমি এটা হাইড করে দিতাম। তখন যখন ক্লাস থেকে স্যারকে মাত্র বাইরে এসে আমি আবার পকেট থেকে মোবাইলটা নিয়ে আমি নেটে দিয়ে রাখতাম, এটা 12টা 1টা পর্যন্ত আমি নেটে থাকতাম। প্রায় 24 ঘন্টা থেকে আমার আমার যত ফ্রেন্ড সাইকেল আছে তারা জানে যে আমি 24 ঘন্টা থেকে প্রায় 18 ঘন্টা আমি অনলাইনে থাকি।
তোমার এই অভ্যাস এখনো কি আছে?
জি,
তোমার তুমি এখনো লোকজনকে প্রতারণা করছো?
করছি না, কিন্তু 2 দিন আগ থেকে আমি এসব ছেড়ে
দিই। 2 দিন আগ থেকে তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি এটা করবে না?
জি।
এটা আমরা কতটুকু বিশ্বাস করতে পারি?
কিভাবে বিশ্বাস করবো আপনাকে,
সেটাই প্রশ্ন। কিভাবে তুমি আমাকে বিশ্বাস করাবে? তুমি আমাকে বিশ্বাস করাতে কিছু ভাবেই পারবে না, কারণ তোমাকে 24 ঘন্টা গার্ড দিয়ে রাখার ক্ষমতা আমাদের নেই, আমাদের কারোরই নেই। তোমার যে আত্মিক উপলব্ধিটা সেটাই আমাদের বিশ্বাস, সেটা যেহেতু বিবেকের তাড়নাতে হয়েছে সুতরাং তুমি সেই পথটাতে যাবে না। তুমি যদি সেই পথটাতে যাও তাহলে তুমি আজকে যে কাজটা করে দিলে সেটা একটা অনেক বড় উপকার করলে অনেকের জন্য। তোমার সাথে যারা আছে এই মুহূর্তে, তোমার নিম্বাসে বলো, তোমার ফেসবুকের যে আইডিতে যে জায়গাগুলোতে আছে, তাদের কাছে তুমি কিছু বলতে, যাদেরকে তুমি এই অপরাধগুলো করেছো, তারা যারা তোমার ভোকাল শুনে বুঝতে পারবে না, কিন্তু যারা এভাবে প্রতারিত হয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও?
তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর একটা কথা আমি এখানে অ্যাড্রেস করতে চাই, যে কোনো মেয়ের আইডি দেখে আপনারা হাই হ্যালো বলবেন না, ওটা কি ফেক নাকি রিয়াল এটা চিন্তা করে তারপর হাই হ্যালো বলবেন, বুঝে শুনে পরিচিত হলে পাঠাবেন।
সাধারণত যারা হয় যে অনেকেই দেখবেন যে ফেসবুকের মতো ব্যাপারটা তো আসলে এখন সব শ্রেণীর মানুষজন এখানে ব্যবহার করছে, কিন্তু ইন্টারনেট সম্পর্কে আইডিয়া নেই বা ইন্টারনেট সম্পর্কে খুব ভালো করে জানেন না, সেসব মানুষও কিন্তু এখন ফেসবুক ব্যবহার করছেন, সুতরাং এখানে এসে প্রতারিত হওয়াটা খুব স্বাভাবিক। যাই হোক, আজকে যাহা বলিব সত্য বলিবতে যে ঘটনাটি আমরা তুলে ধরলাম খুব স্বল্প করে, সেটা নিশ্চয়ই আপনার টনক নড়াবে, এবং আমরা বিশ্বাস করি একজন মানুষের যদি সচেতন হন তাহলেই যাহা বলিব সত্য বলিব সাকসেস।
আমি আরেকটা কথা আমি আমাদের বন্ধু বান্ধব বড় ভাই সবাইকে বলতে চাই, যে আপনারা মানে অল টাইম অনলাইনে থাকবেন না, কারণ এগুলো ক্ষতির দিকে নিয়ে যায়। আমার পড়ালেখাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, আমি ততটা ভালো ছাত্র ছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি ততটা ভালো ছাত্র না।
কোথায় পড়ো তুমি?
ক্লাস 10
ক্লাস 10 এ পড়ো, তোমার সামনে এসএসসি পরীক্ষা।
জি।
কতদিন পরে এসএসসি পরীক্ষা?
জি, আর 10 মাসের মতো না,
10 মাসের মতো সময় হাতে আছে। তুমি আমাদের সামনে আজকে লাখো শ্রোতার সামনে ওয়াদা করে যেতে পারবে যে আমি ওয়াদা করে যাচ্ছি 10 মাস আমি খুব ভালো করে পড়াশোনা করবো? কারণ এসএসসি পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনের জন্য প্রথম টার্নিং এক্সাম। এটা তো তুমি সে খারাপ করে তাহলে সামনের এক্সাম গুলোতে সামনের জায়গাগুলোতে সে ভালো করার কোনো মানে ভালো প্ল্যাটফর্মে ভর্তি হতে পারবে না, ভালো কোনো জায়গায় গিয়ে সুযোগ পাবে না। তুমি যদি আজকে আমাদের লাখো শ্রোতার সামনে ওয়াদা করে যাও যে আমি ওয়াদা করে যাচ্ছি যত কঠিনই হোক না কেন আমি পথ থেকে ফিরে আসবো, আমি আমার বিবেকের কারণে আমার বিবেক জেগে গিয়েছে এবং আমি ভালো করে পড়াশোনা করবো, তাহলে আমি তোমাকে কথা দিতে পারি তোমার এক্সাম যদি ভালো হয়, তোমার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আজ থেকে 10 মাস পরে তোমার রেজাল্ট যখন পাবলিশ হবে তুমি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে জেবিএসসিতে আরেকবার নিয়ে আসবো। তুমি কি ওয়াদা করছো আমাদের সামনে?
জি, আমি ওয়াদা করছি।
তুমি ভালো করে পড়াশোনা করবে
ইনশাআল্লাহ।
ওকে, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার যদি রেজাল্ট ভালো হয়, তুমি যদি ভালো করে এ করতে পারো, তাহলে আমরা জেবিএসসিতে আমরা তোমাকে 10 মাস পরে আরেকদিন নিব, তখনই তোমাকে লাখো শ্রোতা ক্ষমা করে দেবে, কারণ এর মধ্যে অনেকেই প্রতারিত হয়েছে এরকম ভাবে। সব প্রতারিত হওয়ার অপরাধ আজকে তোমার উপরে যাবে, হয়তো তুমি করনি, যারা হয়েছে তারা সবাই তোমাকে আইডল হিসেবে চিন্তা করবে। আমি সবাইকে বলবো ওর জন্য দোয়া করুন, ও ছোট মানুষ, অনেক ভুল করেছে, ও স্বীকার করেছে, ওকে সবাই দোয়া করুন, ও ভালো করে যেন পড়াশোনা করতে পারে। আর আমরা অপেক্ষায় থাকলাম রাফির জন্য, রাফি ভালো এক্সাম করে ভালো রেজাল্ট করে আমাদেরকে জানালে আমরা রাফিকে একদিন নিয়ে আসবো জেবিএসসিতে, এবং তখন আমরা বুঝতে পারবো যে রাফি সত্যি সত্যি জেবিএসসিতে এসে যে ওয়াদাটা করেছিল সেটা সে অক্ষরে অক্ষরে পালন করেছে। প্রিয় শ্রোতা, শেষ হলো রাফির অপ্রিয় সত্য উদ্ঘাটনের পর্ব, কিন্তু শেষ হচ্ছে না জেবিএসবি, কারণ নিশ্চয়ই রাত 12টার সময় জেবিএসবি শেষ হয়ে যাবে না। রাত 12টার সংবাদের পরপরই আমরা ফিরে আসবো আরো একজন অতিথিকে নিয়ে, যে জীবনের চরম অপ্রিয় কথাগুলো স্বীকার করবে আপনাদের সঙ্গে, এবং আশা করছি আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা একটু পরে ফিরে আসবো দ্বিতীয় অতিথিকে নিয়ে, আর এই ফাঁকে আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার জীবনের চরম অপ্রিয় সত্য কথাগুলো স্বীকার করতে, যা প্রতিনিয়ত বিবেকের তাড়নায় আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আপনি কত বড় অপরাধ করেছেন। যদি আপনার মধ্যে সেই সত্তাটি জেগে থাকে যে সত্তার বিনিময়ে আপনি চান পৃথিবীতে আর কেউ আপনার মতো এমন ভুল না করুক, তাহলে আনুন আপনার ভুলগুলোকে আলোর সামনে, এবং সেই আলোটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি প্রথমে সেলফোনে লিখবেন JBSB স্পেস কনফেস CONFESS স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে এবিসি রেডিওর মূল যে ফ্যান পেজটি রয়েছে সেই পেজের ফ্যান এবং মেম্বার হয়ে যাবেন। আমরা সংবাদের পরেই ফিরে আসছি আরো একজন অতিথিকে নিয়ে, যিনি সত্যের আসনে বসবেন এবং স্বীকার করবেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো। ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিওর রবিবারের আয়োজন যাহা বলিব সত্য বলিবর অষ্টম পর্বে। আপনাকে আরো একবার বিশেষভাবে স্বাগত জানাতে চাই। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বাংলাদেশ, বাংলাদেশ সহ দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের এবিসিতে কান পেতে আছেন, সেই সব বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি চ্যালেঞ্জিং শোতে নিজেদেরকে একাত্মতা করবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলে দেই, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে যে শোটি জন্ম হয়েছে সেটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমাদের মনে হচ্ছে এখানে মানুষ ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আমরা স্বীকার করে নেই প্রত্যেকেরই জীবনে ভুল আছে শুদ্ধ আছে, কারণ মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল এবং শুদ্ধ যদি স্বীকার করা যায় যে কি কারণে আমি ভুলটা করেছি, কি কারণে আমার অপরাধের জন্ম হয়েছে, এবং সেই অপরাধ করবার পর আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে কি শাস্তিটা দেয়, সেটা যদি আলোতে আনা যায়, তাহলে সেই ভুলটি যারা শোনেন, সেই অপরাধটি যারা শোনেন, তাদের সেই ভুল করবার প্রবণতা, অপরাধ করবার প্রবণতা অনেকাংশেই কমে যায়, যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা সেই দিকটি মাথায় রেখে এই শোটির জন্ম দিই এবং এটি আজকে অষ্টম পর্ব পার করছে, এবং আপনাদের কাছ থেকে ছোট্ট সময়ের মধ্যেই আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে আমরা আন্তরিকভাবে অনেক বেশি অভিভূত। প্রিয় শ্রোতা, JBSB-তে প্রথমবারের মতো আমরা দুজন অতিথিকে মুখোমুখি করেছি আপনাদের। প্রথম অতিথির গল্প আমরা শুনেছি, খুব ছোট্ট করে হলেও বাংলাদেশের সাইবার ক্রাইমের ছোট্ট একটা ধরন আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ সে মানুষ হিসেবেও অনেক ছোট বয়সের দিক থেকে, এবং সেও যে সাইবার ক্রাইম করতে পারে সেটার একটা উদাহরণ আপনাদের কাছে রেখেছি আমরা। একইভাবে দেখিয়ে দিয়েছি গ্রামের একটি সাধারণ ছেলে কিভাবে সাইবার ক্রাইমের সাথে জড়িত হতে পারে, এবং আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি এই সাইবার ক্রাইমটির নেটওয়ার্ক কতটা জটিল। ভবিষ্যতে কোনো একদিন সময় পেলে এবং সুযোগ হলে সেরকম একজনকেও আপনাদের সামনে আমরা হাজির করাবো। আমরা দ্বিতীয় পর্বে এমন একজন অতিথিকে হাজির করতে যাচ্ছি যার জীবনের গূঢ় সত্য, অপরাধ বোধ কিংবা ভুল আমরা যাই বলি না কেন আপনাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে অবাক করবে। আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে এবং আমাদের টিমের পক্ষ থেকে একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ এখানে যারা আসেন তারা স্বীকার করেই নেন তাদের অপরাধ, তারা পাপি কিংবা তারা ভুল করেন, তাদেরকে অ্যাকিউজ করা, তাদেরকে দোষারোপ করা আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। তারা যে মোটোটা নিয়ে এখানে আসেন, তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসেন, সেই উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। তারা তো জীবনে ভুল করেছেন, তারা তো অপরাধ করেছেনই, কিন্তু তাদের মতো অপরাধ যেন আপনি না করেন সেজন্যই কিন্তু তারা এখানে আসে। সুতরাং সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই তাদেরকে স্যালুট করতে হবে। আমরা যেতে চাই দ্বিতীয় অতিথির কাছে, কে রয়েছে আজকে এই মুহূর্তে আমাদের সামনে, চলুন তার সম্পর্কে আমরা জেনে নিই।
একটি হারানো বিজ্ঞপ্তি, 6 বছরের একটি ছেলে নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেছে।
এই 6 বছরের ছেলেটি হচ্ছে আমাদের আজকের অতিথি রবি। সবাই যখন রবিকে খুঁজে হয়রান, রবি তখন ব্যস্ত চুপিসারে আরেকজনের গাছের ফল পাড়াতে। একবার তো গাছ থেকে পড়ে একটি দাঁতও ভেঙে যায়। এভাবেই বেশ দুরন্ত পনায় কেটেছে রবির ছোটবেলা। দুষ্টুমি কিংবা খেলাধুলা, সবকিছুতেই সবার আগে রবি, কিন্তু লেখাপড়ার বেলায় সবার পেছনে রবি। তার মতে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ লেখাপড়া, তাই লেখাপড়া থেকে সবসময় পালিয়ে বেড়াতেন। 5 ভাই বোনের মধ্যে রবি সবচেয়ে বেশি আদর পেত। প্রিয় খাবার মুরগির মাংস ভাত, আর পোশাকের বেলায় ফুল হাতা শার্ট আর জিন্স প্যান্ট। চেয়েছিলেন গীতিকার কিংবা সিনেমার পরিচালক হতে। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। রবির বিশ্বাস এই কথাটাই তার জীবনে সত্যি হয়েছে। রবি মানে সূর্য, যে আলো ছড়ায়। রবি কি পেরেছেন সূর্যের মতো কোনো আলো ছড়াতে, নাকি সূর্য গ্রহণের মতোই গ্রহণ লেগেছে তার জীবনে? আলো আধারে ভরা জীবনের সত্য প্রকাশে আজ রবি হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রবি রয়েছে আমাদের সঙ্গে। রবি সম্পর্কে আমরা জানলাম, রবির যে রশ্মি সে রশ্মিটা হচ্ছে তার বিবেকবোধ, এবং সেই বিবেকবোধ এই মুহূর্তে তাকে লাখো মানুষের সামনে তার জীবনের অপ্রিয় সত্যগুলোকে দেধার্সে বলার জন্য উৎসাহিত করবে। আমরা সেই জায়গাটিতে যাব, তবে তার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে আপনিও আসতে পারেন আপনার বিবেকের তাড়না বোধ থেকে, আপনি স্বীকার করতে পারেন আপনার জীবনের ভুলগুলো। আপনি যদি আসতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে টেক্সট, আপনি চাইলে আমাদেরকে SMS করতে পারেন। নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন JBSB space confess, CONFESS space আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চাইলে আমাদেরকে চিঠিও লিখতে পারেন। আমাদের চিঠি লিখবার ঠিকানা যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন। আমাদেরকে মেইল করবার ঠিকানা হচ্ছে JBSB8920@gmail.com। আমি আবারও বলছি JBSB8920@gmail.com। প্রিয় শ্রোতা, আমরা মুখোমুখি হচ্ছি রবি। রবি, আমরা কথা না বাড়িয়ে আপনার জীবনের অপ্রিয় সত্যের একেবারে শুরু থেকে আপনার কাছ থেকে জানতে চাই, শুরু করুন।
আমি যখন ক্লাস ফোরে পড়ে ঝাড়ুদের পিটেছিল, পরে বাইরে ছিল, বাইরে পরে অনেক ই করছিল, রক্ত বের করে ফেলতে স্লাব দিয়ে এরকম। পরে আমি তখন রাগ করে আমার বড় ভাইয়ের সাইকেল ছিল একটা, সাইকেল নিয়ে আমি সাদাবাদ চলে আসি। সাদাবাদ চলে যাওয়ার পর মানে ওখানে থাকার পর আমাকে মানে মানে কিছু লোক দোকান বসে আসলাম 10:11 দিকে, তখন আমাকে ভাবছিল যে সাইকেল হয়তো চুরি আনছি কোথা থেকে। তারপর আমাকে তখন তারা ধরলো, ধরে বললো তুই কই থেকে আসলো, তুই সাইকেল চুরি করছো। তারপর আমাকে ওরা বললো যে কি করো, আমি পড়ালেখা করি, হয়তো বাড়ি করে বললো গাজীপুর। পরে প্রমাণ কিছু এটা চুরি করছে না। পরে আমি বললাম যে ফোন করে দেখেন, ফোন করার পরে আমার বড় ভাই আমার আব্বা আসলো, পরে আমাকে নিয়ে এলো। তারপর আমি সবাই ই করতো যে আমার বড় ভাই মার্চ সেশনে রাগ করে চলে গেছি। তারপরে যখন আমি পরবর্তীকালে সিক্সে যখন উঠছি, তখন আমার বাসায় সবাই আমাকে কি করতো, আমি যেটা যেতাম ওইটা দিত, কারণ না দিলে আমি রাগ করে আবার রাগ করে চলে দিয়ে দিই কুদিক। ক্লাস সিক্স ওঠার পর মানে একটুখানি ই হয়েছে, মানে মেয়েদের প্রতি আকর্ষণ একটু বেশি ছিল। তো আমার একটা বন্ধু ছিল, ওরে বললাম যে দেখ আমার তো এরকম একটা মেয়ের সাথে ই করলে আমার হয়তো ভালো হতো, একটা মেয়ে দরকার আমার, তো যেভাবে টাকা লাগলে টাকা দিন, কিন্তু আমার একটা মেয়ে বাবু কেড়ে দেয়। কোন বাড়ি আমি জানি এরকম একটা ই আছে প্রতিকার লয়, ওই জায়গায় খারাপ মেয়েরা থাকে। তো ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে মানে আমি খারাপ ছবি দেখছি, দেখার পর মানে তখন আমার এটা ইচ্ছা যাচ্ছে,
আপনার আগ্রহ দেখেছে, এবং আগ্রহটা আপনি আপনার বন্ধুকে বলার পরে আপনাকে ওই জায়গাটায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 100 টাকা দিয়ে আপনি ব্রথেলে যেটা করতে হয় আপনি সেটা করলেন, তাই তো?
তারপর ওই জায়গা থেকে আমি বললাম যে আমি করলাম যে আরো অন্য জায়গায় যাবো, এভাবে বললাম আর অনেক খারাপ কাজ করছি অনেকে। তারপর বললাম যে না, এত টাকা দিয়ে দিন এত খারাপ মেয়েদের সাথেই করবো, এটা আমারও ক্ষতি, খারাপ মেয়ে ওদের অনেক ছেলের সাথেই করে, ওদের করবো না, তো প্রেম করার পরে ওদের সাথে শারীরিক মিলন করবো, এভাবে বলার পরে। তারপরে আমি তখন ফোন ছিল, তো ফোনে মেয়েদের আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম সাইকেল নিয়ে, তো মেয়ে দেখলে ওই মেয়েদের সাথে আমি মানে সাইকেল নিয়ে যাইতাম, যাওয়ার পর মানে ওদের সাথে কথা বলতাম, এমনি পিছিয়ে যেতাম, যা বলতাম, নাম জিজ্ঞেস করতাম, পরে নাম্বারটা দিতাম, আমার মানে পকেটে লেখা থাকতো কাগজে লিখে রাখতাম, তৈরি দিতাম, যে বলতাম ফোন করো তোমার সাথে কথা বলবো। পরে কিছু সময় ফোন করতো, আবার কিছু সময় ফোন করতো না, যারা ফোন করতো তাদের সাথে বলতাম যে তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমাকে ভালো লাগছে। পরে এটি বলতো অনেক কিছুদিন কথা বলার পর বলতাম যে আমার সাথে দেখা করো তুমি, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে, আমার সাথে দেখা করো। দেখা করার পর মানে ওরে আমি বলতাম যে তুমি কি একা আসবা না তোমার সাথে কেউ আসবে, তো বলতো যে না আমি আমার বান্ধবী আসবো, তো আমার বড় ভাই আসবে, এরকম বলতো। আমি বললাম না তুমি একা আসবা, তারপর বললো যে না এখন পারবো না দেখা করার পরে। পরে অনেক কিছুদিন যাওয়ার পর দেখা করতো, দেখা করার পরে আমি ওকে নিয়ে ওকে হোটেল ছিল, আবাসিক হোটেল ছিল, আবাসিক হোটেলে নিয়ে যেতাম। তখন আবাসিক হোটেলে নিয়ে ই করতাম শারীরিক মানে শারীরিক যেটাই বলে শারীরিক সম্পর্ক ওইটা করতাম। ওটা করার পর তাকে জোর করে করতাম, সে দিতে চাইতো না, তো অনেক রিকোয়েস্ট করতাম, হাতে ধরে করতাম, এভাবে করছি, এভাবে অনেক মেয়ের করছি, দুই তিনটা মেয়ে করছি। করার পরে একদিন আমি টাঙ্গাইল যেতেছি, টাঙ্গাইল যেটা ই কয় ই বলে বাইকখানা যেটা মানে পতিতালয়, ওই জায়গায় আমি যাইতেছি একদিন, তো বাসে বয়ে একটা মেয়ে পড়ি নাম মেয়েটা, ওই মেয়েটার সাথে দেখা হলো আমার। দেখা হওয়ার পর ওই মেয়েটাকে মানে অনেক কথাবার্তা বললাম, জাম পড়ছি তো কথা বলছি, তারপর ওর নাম্বারটা আমি নিলাম, নেওয়ার পর ওর সাথে কথা বলছি, বলার বললাম তুমি আমার সাথে দেখা করো, তোমার দেখতে ইচ্ছা করতেছে কি করো। পরে ও আমার সাথে দেখা করলো, দেখা করার প্রথম দেখা করছি সেদিন কিছু করি না, পরের দিন ওকে পার্ক ছিল একটা ন্যাশনাল পার্ক, ওই জায়গায় নিয়ে গেছি, ওই জায়গায় রুম ছিল আমি, তো আমাকে বারবার ফোন দেয়। তারপর একদিন ও অন্য একটা নাম্বার দিয়ে আসছে, ব্যাগটা মিস করে আসছে, তো তারপর আমি ব্যাক করলাম, ব্যাক করার পর দেখি শান্তিতা, তো কথা বললো, বলার পরে
শান্তিতাকে তো আপনি আগে থেকে চিনেন না?
শান্তিতাকে আমি আগে থেকে চিনি, ওরে আমি দেখিও নাই, তো ওর সাথে কথা বললাম, ও বললো যে দুলাভাই কি খবর, আসলে বিষয় এসব বলছে। বলার পর আমি বললাম কে তুমি, পরে বললো যে দুলাভাই ছিলেন না আমার বাড়ি এই জায়গায়। পরে আমি বললাম যে ও চিনতে পারলাম না, আমি তো বিয়ে করি না, আমি দুলাভাই বাবু কি হবে। পরে বললো যে বিয়ে করেন না, এই যে এটা চিনেন, পরি বাবু কি চিনেন? পরে বললাম পরি, হ্যাঁ কি সে বলে। পরে বললো যে ওর বোন আমি ফুয়াতন। পরে ওর সাথে এখান থেকে কথা শুরু। পরে ও কিছুদিন পরে মানে আমার ব্যাপারে পরির কাছে পরি আমার ব্যাপারে বলছিল ওকে যে আমি নাকি সুন্দর, এরকম যেন ফর্সা ফর্সা ছিল একটা সুন্দর, আমি এগুলি বলছে। বলার পর 4-5 দিন থাকার পর ওরা ঠাকুর কাউ চিল খেতেছে। সেদিনকে আমি ফোন দিছি রাত প্রায় 12টা বাজে, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তো পড়িতে তো ভালোবাসি না, ওর সাথে আমি শুধু টাইম পাস করছি, ওরা আমি ভালোই বাসি না, ও শুধু আমার চালাই দিলে, ওরা আমি পছন্দ করি না, কিন্তু দেখছি যে আমি ওর কিছু না, আমি তোমারই তোমার কন্ট্রোল অনেক সুন্দর, তোমার অনেক পছন্দ হয়েছে আমার। এগুলো বলার পর ওকে বলে বিশ্বাস করে না, আমি বললাম তুমি বিশ্বাস করো না, করো তোমার তোমাকে দেখি না, কিন্তু তোমার কন্ট্রোলটা অনেক ভালো লাগছে, তোমাকে আমি ভালোবাসি বলেছি। ওর আমার বলতে আপনাকে তো আমি দেখি না, আপনার সাথে কেউ ইয়ে করবো। আমি আমি বললাম যে চেহারা দেখে তো ভালোবাসা হয় না, চেহারা ভালোবাসা হয়েছে অন্তর দিয়া, অন্তর দিয়ে আসে তো একজনকে ভালোবাসো, এমন তুমি কালো কিন্তু তোমার তোমার উপরটা কালো কিন্তু ভিতরটা তোমার ফর্সা। তো বললাম অনেক অনেক কথা বললাম, অনেক ই করলাম, বলার পর ওরা রাজি হলো যে আমাকে ভালোবাসে। কারণ আমি বললাম যে তোমাকে দেখতে ইচ্ছা করছে, তুমি ওরা আসবা কবে, বলো যে আমি ঈদের পর আসবো। তো আমি বললাম এত দেরি, তো আমি তোমাকে তো দেখতে ইচ্ছা করতেছে অনেক, কি করবো। পরে ও বলে দিন কি আবার আসবেন, আসবেলে তাহলে আমি বললাম কি হবে তুমি আসা পড়ো, তোমার এটা পড়াই যান চলো। পরে ও রাজি হয় না, ও কয় না আমি পড়ালেখা করতেছি, আমি তুমি ভালোবাসো না, তুমি ভালোবাসি কিন্তু আমি চাইতে পারবো না।
সেই সময়টাতে কি পরিষদেও আপনার এই ধরনের সম্পর্ক ছিল?
পরিষদে আমার ছিল, কিন্তু পরিষদে ও সম্পর্ক করতাম, ও কল দিত কিন্তু ওর সাথে কথা বলতাম না।
আর সঞ্জীবদের সাথে আপনার যে একটা সম্পর্ক শুরু হতে যাচ্ছে, সেটা ভালো না মন্দ সেটা তোমরা পরে বুঝতে পারবো, সেটা কি পরি জানতো?
সেটা পরি জানতো না।
সঞ্জীদা কি জানতো যে পরির সাথে? সঞ্জীদা তো জানতোই। আচ্ছা ঠিক আছে। তারপর
তো সঞ্জীদার বলছিলেন তুমি ওটা ওকে বললো না, বললে আরো সমস্যা হবে তোমার জন্য, ওরে ই নিয়ে এসো আমার সাথে প্রেম করে তোমার আর ই বলবো খারাপ বলবো। পরে বলে নাই।
এটার বাড়ি কোথায় ছিল?
এটা ছিল ঠাকুরগাঁও, ওই পীরগঞ্জ, ওই গোদাগিরি।
আর আপনি ছিলেন গাজীপুরে?
হ্যাঁ গাজীপুর।
তারপর
আমার এই বিএসসি পরীক্ষা চলে আসলো, বিএসসি পরীক্ষা চলে আসার পরে আমি প্রথম পরীক্ষা দিছি, মানে 7টা পরীক্ষা দিছি, 9টা পরীক্ষা না 11টা পরীক্ষা ছিল, লাস্টের 2টা পরীক্ষা দেন আমি।
ওকে।
তো গণিতে আমি অনেক কাছে ছিলাম, গণিত একবার দম পাই না, ওটা অনেক ছিল আমার পক্ষে। তো গণিত পরীক্ষা যখন আসছে সেদিনকে আমি আমি পরীক্ষা দিতে যাবো না, কিন্তু জিএসসি পরীক্ষা এখন না দিলে তো, কিন্তু আমি পাই না তো কিছু, আমি পড়ি নাই, আমি আবার পড়া লাগে কম পারতাম ছিলাম। পরীক্ষা যেদিন তার আগের দিন আমি ভাবলাম যে তাহলে বাসা থেকে চলে যাই, আমি বাসা থেকে চলে যাই, মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেল ছিল আমার বড় ভাইয়ের, তো মোটরসাইকেল নিয়ে চলে যাই, চলে পরে আমি কয়েকদিন পরে এমন যা ওর কাছে যাই, ওর কাছে ওর সাথে দেখা করে আগে মোটরসাইকেল নিয়ে।
মোটরসাইকেল নিয়ে ঠাকুরগাঁও যাবেন
আপনি? তখন আমি ছিলাম একটু, তো মোটরসাইকেল নিয়ে সবাই দুপুরে যখন খাওয়া দাওয়া করতে বসছে, তখন আমি মোটরসাইকেল নিয়ে যখন স্টার্ট দিলাম, তখন আমার মা কে ওই দিন দেখে বলেছে চিল্লানি মেরে, আমার আব্বা আর আমার ভাই এসে আয়া দেখে নেই মোটরসাইকেল যেতেছে, তখন মোটরসাইকেল চাইতে পড়ে গেছে। পরপর আমার বড় ভাই আসে আমার লাত্তি মোটরসাইকেল দুইটা, আমার প্ল্যান ছিল এটাই যে আমি বাসা থেকে যাবো, আমি ওষে দেয়া করলাম। পর আমার রুমে টাকা ছিল আমার তখন প্রায় 5,000 মতো টাকা ছিল, টাকা নিয়েছি, নেওয়ার পরে মানে এখন আমার বাসা থেকে মা আমার আসতে দেনা, আসতে দেনা, তো আমি কি করবো, আমি মনে কি করে এখন কই কোনো বাড়ি থেকে একটা ই কিনা নি, একটা ইয়ারফোন মোবাইল ঠিক করুন, ইয়ারফোন কিনে নিই, একটা ইয়ারফোন কেনা লাগবে, ঠিক ইয়ারফোন আনতে চাই। আমার মাথা আসতে দেয় না, আসতে দেয় না, অনেক রিকোয়েস্ট করার পরে মানে অনেক কিছু বলছে না, ইয়ে করবো না, তুমি ই করো না, আমি আইতেছি। তারপর একবার আমার মামার দিয়েছে সাথে, তো আমার মামার থেকে আমি গাড়িতে লাভ দিয়ে উঠে পড়ছি, রানিং গাড়ি ওটা লাভ দিয়ে উঠে পড়ছি, দুটো আমার মামা তো আমার বিষে যাবে না। কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে দূরে করছেন, তো নেই বসছি, পর পর অনেক দূর গেছি, যার পরে ফোন দিয়েছি আমি তোমার সাথে দেয়া করবো, আমি বাসা থেকে রাগ করে এসে বসছি, আমি আর বাসা যাবো না, তোমার নিয়ে আমি তোমার বিয়ে করো, আমি দরকার রিক্সা চালিয়ে তোমার খাও।
সঞ্জিতাকে?
হ্যাঁ সঞ্জিতাকে বলছি। বলার পর ও বললো কিন্তু বাসা থেকে চলে এসে এখন আমি আমার পরীক্ষা আছে, এখন আমি কিছু করতে পারবো না, যাইতে পারবো না, তুমি বাসায় যাও গা। আমি বলি না আমি বাসায় যাবো না, আমি বাসা থেকে একবারে চলে এসেছি, এখন যদি আমি আমার দু চোখে দেখলাম তুমি যদি আসো আমার সাথে আসলো, আর আসলে আমি যদি আমার ময়রা যাওয়া লাগে ময়রা যাবো, আর যদি তুমি আমার সাথে আসতে তো আসো,
এই ধরনের কথা বললেন।
এগুলো বলছে, এগুলো বলার বলার অনেক কথা বলছে, বললো যে এখন আইস না, তুমি বাসে যাও গা, আসলে আরো পরে যদি তুমি আমার ই না পাইলা পড়ার সমস্যা, আমার পরীক্ষা আছে, আমি কি বলো আমার পরীক্ষা আমি কে আসছি। তো এই শান্তিতে জানতো আমি ক্লাস 10 পড়ি, কিন্তু আমি তখন 8 পড়ি ছিলাম, ওটা ওকে বলি নাই, এইটা বললে আমাকে ওর সমান হয়ে গেলাম, সেজন্য আর বলি না ওইটা।
ওকে।
তারপরে বললো যে দেখো তুমি বাসায় ওখানে ভুলে এলো, তারপর অনেক কি করার পর ওরা গেলো। তারপর আমি রাত্রে গাড়িতে চললাম, গাড়িতে চড়ার পরে গেলাম দিনাজপুর নামাই দিচ্ছে আমাকে। পরের দিন দুপুর 12টায় রাত্রে চড়ছি, পরের দিন দুপুর 12টার দিকে দিনাজপুর নামাই দিচ্ছে। পরে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর ওরা আব্বা ধরছে। ওরা আব্বা ধরার পর বললো শান্তি দিকে চাইলাম, তো শান্তিটা প্রাইভেট রুটে গেছে। আমার সাথে দিন ওরা এরকম হয়েছে, আমি আসতেছি, এটা আবার ওর নানি শুনছিলাম। তো ওর নানি হয়তো বলছে ওর বাপের পরে, তারপর আমার সাথে কথা বললো, পরে ওর বাপের আমি বুঝলাম অনেকভাবে। দেখেন ভালোবাসা তো মানুষকে, মানুষ চেহারা দেখবে না, মানুষের অন্তর থেকে হয় এটা। আর বল এগুলি অনেক বুঝেছি। তারপর সে বলেছে তুমি বিয়ে করবা, বিয়ে করে তো ফালাক দিয়ে পড়ে যাবে। আমি তো বলছিলাম বিয়ে করবো, পরে বলল যে আমার গার্জিয়ান নিয়ে আসতে বলছে। আমার বললাম যে আমি বাসা থেকে চলে আসতে আমার গার্জিয়ান লাগবে না, আমি ওরে বিয়ে করা ওরা আমি দরকার হলে রিক্সা চলে যাব। এটা বলছি, এটা বল
ওর বাবা কি করতো, সঞ্জিতের বাবা?
ওর বাবা ই করতো, মিস্ত্রি কাজ করতো।
কি মিস্ত্রি?
ওই বিয়ের স্টেশনে ওগুলির কাজ করতো।
আচ্ছা, কয় ভাই বোন ছিল ওরা?
ওরা এক ভাই দুই বোন।
পারিবারিক অবস্থা কেমন ছিল?
আমি ওরে নিয়ে থাকবো, আমি বাসা থেকে চলে আসছি, আর বাসায় জীবনে যাব না। আর যদি যাইতে ওরে নিয়ে যাবো তাও দুই তিন বছর পরে। এখন দরকার হলে পরে আমি পরে ই করলাম, অনেক ফোন দিতেছি। ফোন দেওয়ার পরে ওর আইসি শান্তি দাইছে মতো এটা নিয়ে, ওর বাপের শান্তি তারা অনেক বকা বকি করছে, ই করছে। করার পর আমার ফোন দিয়ে পরে ফোন ধর পরে কই তুমি, তুমি কি আমি তেজেই ঘুরতেছি, তুমি যদি আমার যদি না নাও আমি এখন কই যাবো, এলে আমার তো দু চোখ যেদিক দিয়ে ওদিক যাবো, কেন হলে আমি মরে যাবো, আমি কই যাবো, আমি আমার তো যাওয়ার মতন কোন জায়গা নেই, বাসা থেকে রাত্রে আসি।
তখনও আপনি মেয়েটাকে দেখেননি?
না, তখনও মেয়েটাকে দেখিনি।
ওকে,
ওর বাপে রাজি হয়েছে কেমন জানি করে আসো। আমার বলছে তুমি কি মেয়ে আমার মেয়েকে দেখলে কি পছন্দ করবো, আমার মেয়ে তো বেশি সুন্দর না। আমি বললাম সুন্দর থাক, মানে সুন্দর থাকলে কি মানুষ ভালো হয় নাকি? মানুষের উপরিটা সুন্দর থাকে, ভিতর দিয়ে কালো থাকে, তার কালো যাদের উপরিটা কালো থাকে তাদের ভিতর দেওয়ার ভালো থাকে। এইরকম অনেক কথা বলছে, অনেক কথা বলার পর সে বললো আচ্ছা দেখে যাও, তোমার পছন্দ হলে পরে দেখো, দেখে করে যাও। পরে আমি গেলাম রাত্রে আমি অনেক শুনতে, আর ওই সঞ্জিতা তো অনেক কান্নাকাটি করতেছে, তো আমি বলছি ময়রা যেমন হলে আমি কই যাবো, এগুলি বলছি।
সঞ্জিতের ব্যাপারটা ওর বাবা জানতো?
পরে মানে এগুলি বলার পর কান্নাকাটি থেকে পরে বললো তুমি এসে দেখে দাও, মেয়েকে দেখে যাবো, পছন্দ পরে দেওয়া যাবো না। পরে আমি গেলাম রাত্রে, গেলাম ওর বাপটা আমাকে আসলো, বললো কোথায় গেলে যেতে গেলাম। তারপর রাত্রে আমাকে দেখে, পরে আমি শীতের দিন ছিল, তখন একটা শার্ট চাইছিলাম আমার, তো শার্টটা পরে যেতে, পরে বাজার থেকে ওদের বাড়ি হাইটে যাওয়া লাগে প্রায় 1.5 কিলোমিটার মতো। এটা শীতের দিন রাত্রে, ওর বাপে একটা চাদর গেছিল, ওই চাদরটা আমাদের দেখে পরে পিঁড়ির উপরে বসতে দিল। আমি বসলাম, বসার পর মানে কথা বললো আমার সাথে কিছু। এরপরে পরে ওর নানি শান্তিদার আনছে, আনার পর দেখলাম মানে কি বলবো আর, মেয়েটা মানে অনেক ছোট ছিল, মানে বয়স কম ছিল, মানে খাটো, মানে খাটো বলতো না, মানে বয়সটা অনেক কম ছিল, কিন্তু ফর্সা ছিল, সুন্দর ছিল। আমি তো দেখে বললাম যে এতটুকু মেয়ে আমার সাথে এত কথা হয়েছে। পরে মেয়েটাকে দেখে ভালোই লাগছে, পরে বললো যে পছন্দ হয়েছে, আমি কই পছন্দ হয়েছে। পরে এগুলো বলার পর পরে আমি কি করবো, আমি ওরে বিয়ে করবো। পরে বলেছেন তোমার বাবা মায়ের খবর দাও, তোমার বাবা মার সাথে তোমার সাথে বিয়ে দেবো না। আমি দেখেন আমার বাবা মা না, আমি বাসা থেকে রাগ করে চলে আসছি, আমি আর বাসে যাবো না, আমার বড় ভাই এখন বিয়ে হয় নাই। তো আমি যদি এখন যদি বাসে যদি এটা জানাই, আমার বড় ভাই আমার সাথে প্রায় আমার সাথে প্রায় 10 বছরের বড়, সে এখনো বিয়ে করে নাই, তো আমি যদি বিয়ে করি এটা যদি জানি তো সবাই আমার কি ভাববো আর কি বলবো। আর আমি এখন পড়ালেখা করতেছি, আমার এসি পরীক্ষা দিয়ে তারপর ওরে আমি বিয়ে করে বাসে নিয়ে যাবো। বলার পরে ওরা রাজি হয় না, রাজি হয় না। তো সেদিনকে রাত্রে ছিলাম, পরের দিন সকালে
ওদের বাসায় ছিলাম,
ওদের বাসায় ছিলাম, আমার রাখছি, ওর আব্বার সাথে আমি ঘুমিয়েছি। তো পরের দিন সকালে ওর আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলির কাছে আমি নিয়ে গেছি, কিন্তু কি করবি এখন? পরে ওরা কেউ রাজি না, কয়েকজন ওর বাপ মা এলে পরে ওর বিয়ে দিন এগুলো বলে, কিন্তু আমি তো বাপ মা মিলি না, আমার ই ছিল, আমি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক আমি ছিলাম, এরকম ছিল আমার।
এই ইন্টেনশন নিয়ে আপনি এত দূর পর্যন্ত গেছেন এবং ফ্যামিলির সাথে ইনভলভ হয়েছেন? ইন্টেনশন শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন?
নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, ওকে আসলে ওর মতো করেই স্বীকার করতে দিই। ওর মনের ভিতরে যা ছিল, ওর মস্তিষ্কে যা ছিল, সেটাই ও আজকে প্রকাশ করতে এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ও প্রকাশ করছে নিজের অপরাধগুলো, সেই আঙ্গিক আমরা জিনিসগুলো দেখব। যদি বিয়ে করতে হতো তাহলে কি আপনি বিয়ে করতেন তাকে?
না, আমি তাকে বিয়ে করতাম।
কিভাবে তাকে আপনি ম্যানেজ করতেন ফ্যামিলিকে? আপনি তো বারবার বলছেন যে আপনি বিয়ে করতেন,
বিয়ে করতাম, এটা শারীরিক সম্পর্ক ছিল। কারণ বাসা থেকে আসতে তো ওই মেয়ের কাছে গেছি, এটা কেউ জানতো না। আমি ফোন আমার পরিচয়টাও দিই নাই, কোথায় বাসে এটাও বলি নাই, এটাও বলি নাই, কিচ্ছু বলি নাই। দিন কোথায় আমি বলছি অন্য জায়গায় ভুল ঠিকানা দিছি।
ঠিক আছে, সেটা সমস্যা না। আমার কথা হচ্ছে ইন্টারেস্টটা কি ছিল, আপনার আগ্রহটা কি ছিল? মেয়েটার সাথে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করেন নাকি তাকে বিয়ে করে ঘর সংসার করা?
এবং
এটা করার জন্য আপনি এত দূর চলে গিয়েছেন?
এত দূর চলে গেছি।
ওকে, তারপর কি করলেন?
পরে ওরা রাজি অনেকেও পরে মানে আমাকে ওর বাপে অনেক ই করছে, তোমার জন্য সবাই আমার ই করে খারাপ ভাবে তুমি এসে বাসে রয়েছো, পরে আমার একটু আমার সাথে খারাপ ব্যবহার করছে, পরে তুমি যাও গা। কারণ পর ওর ওই সাংসদের অনেক বক্ত আছে, পরে আমার এই গুড করছে, তাই আমি পরে বাসে থেকে এসে ফেলছি। এসে পরে পর রাস্তায় কিছু দূর আসার পরে মানে প্রায় আধা ঘন্টা পর ফোন দিছে সাংসদা। ফোন দেওয়ার পরে কই কই তুমি? পরে আমি কই তো আমি তো আসে বলতেছি তুমি কি আসবা না নাকি? তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমার জন্য এত দূর আসছি, তুমি আমার জন্য আসতে পারবো না। তোমার নাম বললাম যে তুমি আসো, তুমি তোমার নিয়ে পলাই যাবো আমি। ওখানে বোর্ডিং আছে, ওই যে তুমি থাকো আজকে রাতটা, কালকে সকালে জামাইটি বলে। কি করবো আমি এখন বুঝতে পারতেছি না কি করবো, আর আমার রাত্রে একা থাকতে ভয় লাগে অনেক। তো আমি একটা বাসের টিকিট চললাম, টিকিট কাটার পরে আমি ভাবলাম যে বাসে যাবো সকালে, যেতে আসবো 9:10 বাজে তো আসবে। আমি বাসের টিকিট কেটে মানে এই পর্যন্ত যাবো, ওই টাঙ্গিল পর্যন্ত যাবো, টাঙ্গিল থেকে আবার বাসে রিটার্ন নামো, এরকম যে বাসে ঘুমাবো। পরে একটু টিকিট কাটলাম, কাটার পর মানে ওর বাপে রাত্রে ফোন দিয়েছে আমারে, তোমার সাথে কথা আছে, তুমি আর বাসে আসো। পরে আমি বাসে গেলাম রাত্রে, তারপর ওর বাপে অনেক কথা বললো যে তুমি বিয়ে করবা, বিয়ে করার পর কি করবো? আমি বিয়ে করার পর ওকে নিয়ে আমি ঢাকা চলে যাবো, চাকরি করে খাবো। তো এর ভিতরে আরেকটা কারণ মানে আমি যে আমার আমি সেদিনকে গেলাম সকালে, তারপর ওর বাপের সাথে ওর অনেক ইয়ে হয়েছে, ঝগড়া হয়েছে ওর বাপের। ও বলছে যদি ওর কিছু হয় মানে আমি আমার যদি কিছু হয় তো ওর বাপের পুলিশে দেবো। এটি অনেক ইয়ার পর বলছে যে আবার বিষ খামো, যদি আমি নাই আমি বিশ্বাস করুন তোর বাবা মেয়ের তুমি জানতেন, আমি কি আমার বড় ভাইয়ের বিয়ে হলে আমি বাবা মায়ের জানাবো। পরে কয়েলে তুমি কি দাদি ছিল, নানি ছিল, নানি আমাকে অনেক কিরা কাটালো মানে যেটাকে কি বলে ওয়াদা মানে কসম। পরের দিন
১৩-১৪ বয়স আর আপনার ১৬ বছর বয়স, এই বয়সে একটা ফ্যামিলি, মেয়েটার ফ্যামিলি জানে না, শোনে না, চেনে না, এরকম একটা ছেলের সাথে কোর্ট ম্যারেজ করাচ্ছে নিজের ফ্যামিলির।
কারণ ও আমাকে ছেড়ে ভাসবে না, মানে বিষ খেতে চেয়েছিল এরকম।
প্রিয় শ্রোতা, আমরা মুখোমুখি হচ্ছি আপনাদের, নোট অন দ্যাট পয়েন্ট, যে কোর্ট এই বিয়েটা দিয়েছে কি দেয়নি সে প্রসঙ্গে আমরা পরে যাব। তার আগে আপনি চিন্তা করুন, একটা ফ্যামিলি একটা ছেলেকে চেনে না,
জানে না, খুব ভালোভাবে জানে না, শুধুমাত্র মেয়েটার ইমোশনের প্রেক্ষাপটে, ইমোশনের ব্যাপারটাকে পাত্তা দিয়ে অচেনা অজানা একটা ছেলেকে তাদের পরিবারের মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছে, এবং যে মেয়েটির বয়স হচ্ছে মাত্র 12 বছর, ছেলেটির বয়স, ছেলেটিও অপরিণত, মাত্র 16 বছর। আপনি এই ঘটনাটিকে কতটুকু বিশ্বাস করেন? বিশ্বাসের অ্যাঙ্গেলটি কিন্তু এখানে অন্যরকম ভাবে। প্রথম কথা হচ্ছে যে বিয়ে হবে কি হবে না সেটা প্রশ্ন না, বিয়ে করা যায় কি যায় না সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্যামিলি জেনে শুনে এরকম কাজ করতে পারে কি পারে না। বাংলাদেশের মতো সামাজিক অবস্থাতে একটা দরিদ্র পরিবার এই কাজটি জেনে শুনে করতে পারে নাকি পারে না, এই ব্যাপারটাকে আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেটাকে আমরা এসএমএস বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন ও যেটা বলেছে, অর্থাৎ রবি যেটা বলেছে, রবি যাকে বিয়ে করতে যাচ্ছে তার পরিবার জেনে শুনেও ওকে এভাবে বিয়ে দিতে রাজি হয়েছে, তাহলে আপনি লিখবেন ইয়েস, YES, ইয়েস। আপনি যদি মনে করেন রবি যেটা বলছে সেটা সত্য নয়, তাহলে আপনি লিখবেন নো, NO, নো। আপনার ভোটিংটা আমাদের গল্প এগিয়ে নেবার ক্ষেত্রে খুবই জরুরি, এবং খুব দ্রুত গতিতে ভোট করতে হবে। আপনি যদি ঘটনাটিকে বিশ্বাস করেন তাহলে লিখুন ইয়েস, যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নাম্বারে। খুব তাৎক্ষণিক ভাবেই আমরা এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। এসএমএস পোল নিয়ে কাজ করছে আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে আপনাদেরকে একটু পরে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যে কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেছে এবং কত পার্সেন্ট লোক এটাকে বিশ্বাস করেনি। হ্যাঁ, তারপর
তারপর পরের দিন সকালে কোর্ট ম্যারেজ করতে গেলাম, কোর্ট ম্যারেজ করবো, কিন্তু আমাদের দেখা বলছেন কোর্ট ম্যারেজ করবো না, এখন কোর্ট ম্যারেজ করে রাখতে পারবো কিন্তু বিয়ে এখন দিতে পারবো না, এটা পরে যখন 18 বছর পূর্ণ হবো তখন বিয়ে দেবো, এখন দিতে পারবো না, কোর্ট ম্যারেজ করে রাখতে পারি। তখন আমাকে মানে ভয় দিল অনেকদিন, যদি কোর্ট ম্যারেজ করে আমার বলছিলেন কোর্ট ম্যারেজ করতে, এখন যদি বিয়ে করে যদি ফালাই আসাও যে জায়গায় থাকবো ওই জায়গা থেকে তোমার ধরে আনবো, পুলিশ যে ধরে আনবো তোমার এরকম ইয়ে হবো, একটা হুজুর আনছে আর চৌকিদার ছিল আর কিছু 7-8 জন লোক এরকম মুরুবুটে পরে বিয়ে পড়াইলো, বিয়ে পড়াইলো, পরে 2 লাখ টাকা ঋণ করলো, ওটা করছে একটা খাতায় করছে, মানে ওদের ঘরে সঞ্জিতার যে খাতা ছিল খাতার ভিতর করছে, করতে মানে এটা লিখছে, একটা হুজুরে লিখছে এটার ভিতর, বিয়ে পড়ালো, বিয়ের পর তো সেদিন তো রাত্রে উনি ইয়ে হলোই শারীরিক সম্পর্কের অনিবার্সাল সেটা হলো, ওইটা 5 দিন যাওয়ার পর মানে 5 দিনে যেভাবে চললাম ঠিক আছে, মানে আমার আমি এমন যেভাবে চলতেছি অনেক টাকা পয়সা বাঁধতেছি, যে দিচ্ছে ওরা করতেছি, যে দিচ্ছে খাইতেছি, কিন্তু তখন মানে 5 দিন কিছু করতে পারি না, মানে এত কষ্ট ছিলাম বলার মতো না, খালি ভাত খেয়েছি কিছু আর বাইরের কোনো কিছু করতে পারি নাই, ওর বাপে আমার একটা লুঙ্গি কিনা দিছে, একটা গেঞ্জি কিনা দিছিল এগুলি, আর আমার ওই প্যান্ট শার্ট ছিল এগুলি, কিছু আল্লাহ না খাইতে পারি, এত কষ্ট, আমি কই আল্লাহ কই এলাম, আমি কিন্তু আমি যে যাইছিলাম ওই যাইতো, আমি ভালো ছিলাম, পড়লে করছি তাও তো অনেক শান্তি ছিলাম, পড়লে না পড়লাম এই জায়গায় কই এলাম, এখন তো এই জায়গাতে আমি অনেক থাকতে পারবো না, আমি মরে যাম, আর যদি করি কাজ কাজ করলে তো একদিনই আমি শেষ, যে দিন আমার শরীর পুরো কালো হয়ে যেতেছে, তোর সাথে 4-5 দিন ছিলাম, তো আমার বাসা থেকে একদিন ফোন দিয়েছে, আমার মা তো সবসময় ফোন দেয় বাসা থেকে, ফোন দেওয়ার পর আমি রিসিভ করি মোবাইল সাইলেন্ট করে থাকি, তো একদিন আমি ধরছিলাম দেখি এত ফোন দিতেছে, আমার তো মুন্ডি একটু বাসার দিকে গেছে, বাসে কি অবস্থা, আমি দেখি এত কষ্ট হয়েছে কির জন্য বিয়ে করলাম, বাসা মাইনও নেবো না, আমার বড় ভাইয়ের বিয়ে নাই, বড় বোন আছে, বড় ভাই আছে, এগুলো বিয়ে আমি আমার বস থেকে আমি বিয়ে করে ফেলেছি মাইনা নেবো না, পরে ফোন দিতে মতো আমি রিসিভ করছি, রিসিভ করে কানের ভিতরে থাকছি, পরে দেখি আমার মা খুব কান্দতেছে, অনেক কান্না করতেছে, তুই যা আসা তোর তাই দিন এগুলো বলতেছে, পরে আমি কি 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 করবো আর, পরে আমার বোন এই কান্দতেছে কি করতেছে, আমিও মানে আমার তখন কান্না ধরে রাখতে হয় কাঁদছি, আমিও অনেক কান্না করছি, পরে ওর বাপ বলছে কার সাথে ই করো কান্দ কথা, পরে বুঝছিলেন বাসায় কথা দিতেছে, পরে বললাম বাসায় বলছি, পরে বললো দিন হলে বাসায় ধরবা, আমি কি আমি তখন বললাম দেখি এটা বলছি, কিন্তু মানে ও বলছে যে মানে ও ভাবছে যে ওর বাপে বলছে যে আমি হয়তো মেয়েকে নিয়ে যাবো বসে বাসে দেখি যাই কিনা, পরে বাসে গেলাম, পরে রাত্রে কথা বললাম, মানে মা আমার মা যেন মা বললো, আমার মা তো জানতো না যে কই আছে, কেউ জানতো না, আমি বললো কই আসছো, আমি কি আসি এক যে জায়গায় ভালো আছি, আমার চিন্তা করো না, পরে বললো তাই তুই শ্বাস আস তাই দিব, আমি কই আমি কিন্তু পরীক্ষা দিই নাই, তো এই পরীক্ষায় উঠব কেমনি, পরীক্ষা কি উঠাইব, পরে সমস্যা নেই, এই 9-এ ক্লাস 9-8 পরে 2টা পরীক্ষা দিলে দেবো উড়ে মানে, পরে কোনো সমস্যা নেই, মানে আমি যেটা রাখবো সেটা মানে রাজ্যে আছে, কারণ আমার আনবাগে, এই জন্য আমি যেটা বলি আমি যেটা চাই ওইটা রাখি। আচ্ছা তুই আয়, সব কিছু আছে তুই আয়, তুই যেটা আছে ওইটা দিন। পরে আমি কই আচ্ছা ঠিক আছে দেখি কাল চাইতে পারি কিনা, এটা বলছিনি। তো অনুভব জিজ্ঞেস করেছেন বাসায় কি বলে, আমি বললাম যে বাসায় বলছে বাসায় তো আমাকে ই করতে বলে চাইতে বলে, তো এখন তো বোন এত চাইতে পারবো না আমি আর বাসায় কথা বলবো না, এদিক বলছে। ওদের বাসায় আবার কারেন্ট ছিল না, ঠিক আছে এটা একটাই। তো মোবাইল চার্জ দেওয়া লাগতো বাজারে, বাজারে 2 টাকা করে নিত এক মোবাইল চার্জ দিলে। তো মোবাইলের ব্যাটারি চার্জ ছিল আমার, মোবাইল দিয়ে নেই ব্যাটারি চার্জ দিয়ে এসে আমি কই আমার ব্যাটারি জানি গা, আমি সকালে যাবো এটা 10টার দিকে, আমি সকালে 8টায় গিয়ে ব্যাটারি আনি গিয়ে মোবাইল চালু করা লাগবো না, আমার মতো প্ল্যান আমি চলে যাবো না, যে হোক চলে যাবো। এটাকে অনেকবার ছবি তুলছে আবার আমার নিয়ে, ওই সময় অনেক চেষ্টা করছি কিন্তু আবার কই না, যদি ধরা খাই যদি ধরে হলে কোনো মতো তাহলে আমার যাইতে দেবো না, আমার তাহলে বাসায় খবর দেবো পুরো ফাইসা যেমন নাই কি সবাই জানো দিয়ে নিয়ে যাবো। তখন আমি ওই ব্যাটারি আনার কথা বলে আমি থাকবো, আমি ব্যাটারিটা নিয়ে আসি আমার মোবাইলটা খুলে। পরে কয়েকদিন তুমি একা দেবা আমি দিতে চাম, যাওয়ার সময় নিয়ে আমি না যাও না নি আইনা, পরে যাও মানে তোমার লাগে আমি জানি মোবাইলটা খুলে একটু।
প্রিয় শ্রোতা, আমরা SMS কলের রেজাল্ট পেয়ে গিয়েছি, চলুন কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেই কত পার্সেন্ট বলছে ইয়েস এবং কত পার্সেন্ট বলছে নো।
ইয়েস 50%, নো 45%, নো কমেন্টস 5%।
আমরা দেখলাম কম্পিউটার বলছে ইয়েস হচ্ছে 50% এবং নো হচ্ছে 45%, নো কমেন্টস হচ্ছে 5%। তার মানে 50% লোক এটাকে বিশ্বাস করেছে, কিন্তু বাকি 50% লোক যার মধ্যে একেবারে 45% বলছে যে এটা বিশ্বাসযোগ্য না, আর 5% বলছে আমরা কনফিউজ। ওকে হ্যাঁ, আমরা আবারও আপনার সত্য উদ্ঘাটনের পর্বে ফিরতে চাই, বলুন তারপর।
তারপর আমি গেলাম, যাওয়ার পর আমার সাথে ওর খালারে আর শান্তিটা আসছে, তুমি কই আমার আমরা যাবো তোমার সাথে। পরে ওদের নিয়ে এলাম, আমার তো আমি যাবো কেমনি বুঝতেছি। পরে ব্যাটারি নিলাম, নেওয়ার পরে রোদ ছিল, ওদের বাড়ি থেকে বাজার প্রায় 1.5 কিলোমিটার দূরে, তো রোদ ছিল, রোদের ফেলাইতে ব্যাটারিটা নিয়েছি। নেওয়ার পরে বাজার ছিল, বাজার মানে সপ্তাহে একদিন বইতে বাজার, অন্যদিন থাকা, ছাপড়ার দোকান ছিল ওই জায়গায়, একটু বড়টা ছিল ওই জায়গায় বসছি আমি, বসে বললাম আমার ভালো লাগতো না, তোমরা চলে যাও, তোমরা যাও, তোমরা যখন তোমার মামার বাড়ি যাবে না এই রাস্তা দিয়ে যাবা, আমি বসে রয়েছি তোমরা বাসা থেকে রেডি আসো, আমি দিয়ে যাবো। পুরো রাজি হয় না, ওরা কয় না আমগুলো যাও, আবার এবার আমি ভালো লাগতেছে না আমার মাথা ব্যথা করে, তোমরা যাও। অনেক কি করে আমার সাথে খালে রাগ করছে, কয় থাক কয় ওই যাইবো কেমন হয়, আমি কে আমি হাসিয়ে দিয়েছি, আমি কই কি কয় যাবো গা, আমি কে না এখন বসে রয়েছি যান। পরে রাগ করে কিছু দূর দিয়ে আবার আসছে, এই আমার হাত ধরে টানতেছে দুজনে, আমি কি আমার ভালো লাগতেছে না তোমরা যাও, ওরা রাগ করে চলে গেছে। পরে আবার ই করে আমি রাগ করে যখন চলে গেছি, পরে কিছু দূর যাওয়ার পরে আমি আস্তে করে ই করে পড়ছি, মানে ই ছিল জেন্ডারি মানে আগ যেটাকে বলে আগ জেন্ডারি ওইটা ওই ক্ষেত ছিল ক্ষেতের মাঝখান দেওয়া তালতে বের হয় এটা অন্যদিক দিয়ে কই ঢুকছে নিজেও চিনি আমি, আমি কি রাস্তা পাবোই আমি, পরে ওই দিক দিয়ে ঢুকার পরে তারপর একটা রাস্তা পেলাম, রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, এটা এটা অনেক দূর গেছে যাওয়ার পর তখন ওর বাপে ফোন দিছে, কই কই তুমি, আমি আঙ্কেল আমি তো ঠাকুর গায়ে বসে বাসে যেতেছি, পরে বলতে সাংহিতা রয়েছে কাইটা নদীতে বাসে দিয়ে মরে গেছে, ওরে গলায় দড়ি দেওয়ার পরে মেরালাম কোপায় মারো মরে, এসব আমি আঙ্কেল অনেক কিছু করলেন না, আমি এখন যেতেছি আর বাসে দিকে ফোন দিয়েছি আমার মা বাবা সুস্থ, এখন কিছু করলেন না, আমি আমি ওর সাথে যোগাযোগ করবো, আমি ওরা বিয়ে করে 1 বছর পর নিয়ম পরীক্ষাটা দিই।
এখন যেটা অপ্রিয় সত্য প্রকাশ, যেটা আমরা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রচন্ড একটা ডিলেমার মধ্যে ছিলাম যে আসলে কি হচ্ছে কি হচ্ছে, এখন একটু হলেও অন্যরকম ভাবে আমাদেরকে একটু ভাবতে শেখাচ্ছে ও যে সত্য উদ্ঘাটন গুলো করছে নিজের ক্ষেত্রে, আমার মনে হয় আমরা আরো সামনের দিকে যাওয়াটা বেটার। হ্যাঁ, তারপর বাবা আরো কি বললো?
তো ওর বাবা বললো যে ওকে তো ওকে আমি মেয়েরা হলাম, ওর ওর মতো মেয়েরা আসতে ওর কুবাই মেয়েরা হলাম, নদীতে ভাসিতাম গাইতে ল্যাঙ্কেল ওরা কিছু করে না, আমি 1 বছর পর আমার বড় বড় বিয়ে হইলে আর আমার আমি পড়ালেখে যে শুরু করি আমি পরীক্ষা দিয়া, ওরা জানতো তো আমি টেনে পরীক্ষা বললাম যে এসএসসি পরীক্ষা দিয়া পরে ওরকে বিয়ে করবো, এখন বললাম আর পড়ালেখাটা নষ্ট করবো, বাসা থেকে যদি জানিয়েছেন বিয়ে করছি আর পড়ালেখাটা নষ্ট করবো সব শেষ আমার। তো ওইগুলো বলার পর রাজি হয় না, বলে দিন ই করলাম, পরে কাইটা দিতে পরে আমি ফোন দিয়ে বললাম অনেক বুঝালাম, বুঝানোর পর আমি তখন সেদিন চলে আসছি, আসার পর ও তো ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করতেছে ই করতেছে আমার খেয়ে, তুমি আমি ওরা বুঝলাম যে কি করো না তোমার যা লাগে আমি তোমার সব দেবো, তুমি থাকো আমি তোমার 1 বছর পরে আমি এসি পরীক্ষা দিয়ে আনবো, আমি ওটাই বুঝলাম এটা 1 বছর পরে তোমার আমি আনো তুমি এখন থাকো এই করো, কারণ ও আমার বাসার ঠিকানা জানে না কিন্তু। তারপর আমি ওরা রাখছি কি কারণে, কারণ আমার একটা মামা ছিল মানে আমার মামার কাছে ওর নাম্বার ছিল, তো মামার সাথে কথা বলছে ওর খালা আবার কথা বলতো, ওর খালার সাথে একটু ভালো ইয়ে সম্পর্কে গেছে, ওর খালারে বলছে সব সব কিছু বলছে, বলছিলাম তো ওর খালা মানে সব আমার ব্যাপারে জিজ্ঞেস করছে আমার মামার কাছে, আমার মামা করে দিছে না আমার নাম এটা আমার এই জায়গায় থাকি আমি এভাবে সবকিছু বলছে সব সত্য হতে করে দিছে, কিন্তু দিন দাসী বলছে না, আমার সেটা জানতো না ওই মেয়েটা, কিন্তু আমার মামা বলছে সব বলার পর মানে ও বলতেছে আমারে তোমার বাড়ি নাকি এই জায়গায় তুমি আমার সাথে মিথ্যা বলতেছি। আমি তো পুরো চমকে উঠছি, ভয় পাই গেছে আমার বাড়ির ঠিকানা জানে কিনা, আমার বাপের নাম জানে কেন। এটা পরে কইল যে অফিসে, পরে ওরে বলে নাই যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, এটা তখনও বলে নাই, বলে নাই। আমি বলছি কাউকে বলবো না, তোমার একটা আনুমি ওর সাথে ফোনে জুয়েল যদি না রাখতাম তো বইলা দিত, কিন্তু ওর সাথে ফোনে কথা বলছি সবসময় তাই ও কিছু বলে নাই। পরে 4 মাস যাওয়ার পরে, 4 মাস যাওয়ার পরে ও আমাকে মানে ও আমাকে বলতেছে যে ও আসে পারবো, ওখানে ওর ভালো লাগতেছে না, মানুষে বিভিন্ন রকম কথা কয়, যে বিয়া না হইতে না হইতেই তোর ফালাই খেয়ে গেছে গা। 5 দিনের এই বউ, মানে 5 দিন ছিল আমার সাথে, তো 5 দিন পরে আমি ফালাই খেয়ে এসে পড়ছি। আমি কি করবো ম্যান, আমি তুমি ঢাকা চলে আসো, ঢাকা ঢাকা এসে থাকো, আমি তোমার সব খরচ দেবো। তো এটার এটা বলার পর ও বললো যে ও রাজি হয়েছে, ও রাজি হওয়ার পর, রাজি হওয়ার পর ওর খালা ওর এইসব নিয়ে আর এই দেশে বসে চৌরাস্তা এসে পড়ছে। চৌরাস্তা ওর মামা থাকতো একজন,
গাজীপুর চৌরাস্তা,
হ্যাঁ গাজীপুর চৌরাস্তা।
ওকে,
তো আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকো, পরে বললো এলে খাওয়া হবে যেটা আমার, আমি তোমার যা খরচ থাকে সব আমি দেবো, সমস্যা নেই। পরে আমরা যেতে বললাম গিয়েছি, যাওয়ার পর দেখা হলো মামার সাথে, পড়ছিলাম পরে একটা বাসা লইল, বাসায় থাকতো, বাসায় পরে গেলাম, তখন সেদিন আর কিছু হয় নাই, সেদিন দিয়ে যায় অবশ্যই। পরে ফোনে কথা হইতো আমার, মানে ওর সাথে কথা হইতো, ওর নানির সাথে কথা হইতো। পরে ধরতে গেলে একদিন পর পরে যেতাম এরকম, পর কিছুদিন এক লোক দুই দিন যেতাম এরকম, রাত্রে থাকতাম না কখনো, বিকালে যেতাম তো সকালে যেতাম, যে 2-3 ঘন্টা থাকতাম। আর ওর সাথে মানে শারীরিক সম্পর্ক আমার তখন হইতে থাকতো এরকম, শারীরিক সম্পর্ক হইতো, মাঝে মধ্যে ওর ঘোরার কথা বললে আমি সে হোটেল নিয়ে যেতাম, তখন মানে একা থাকতো এরকম, মানে ই করে থাকতাম। কিন্তু বাসায় তো নানি নানি থাকতো দিনের বেলায়।
ওকে বিয়ে করার পরে আপনি অন্য কোনো মেয়ের সাথে ওই সময়ের মধ্যে, মানে এই 4 মাস বা 5 মাস যে কদিন দূরে ছিল, এই সময় আপনি অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছেন?
অন্য মেয়েদের সাথে আমি প্রেম করছি,
ফোনে করেছেন বা ফিজিক্যালি মিট করা, এটাও করেছেন আপনি? এটা আপনার ওয়াইফ জানতো?
এটা এটা সে জানতো না, এটা এটা একজনের তার একজন জানতো না এরকম। এর ভিতরে ভাই আমি যেটা বললি তো ওই পরিণামের যে মেয়েটা, ওর ফুয়াতো বোন, ওই মেয়েটা পরে চাইনা যায় একসময়, ওরে জানাই দেয় যখন ওর সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মানে ওরে ও ফোন দিতে থাকে, ফোন দেয় মানে ও জানে না যে বিয়ে হয়েছে, তো ও শুনছে যে সঞ্জিতের বিয়ে হইতেছে, এটা শুনছে, এটা শোনার পর ও ফোন দিতে থাকে, ফোন দেয় ওর নামটা, ফোন দেয় ফোনের পর রিসিভ করছে, রিসিভ করার পর আমরা তখন রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, রিসিভ করার পর ও কথা বললো, পরে তো কি তোমার কাল লাগে বিয়ে হইতেছে, ইয়ে হইতেছে তোমার কাল লাগে বিয়ে হয়। পরে ও বললো যে আমার সাথে বিয়ে হইতেছে, মানে আমার কথা ওর সাথে, তখন তো চমকে গেছে পুরা। পরে ও অনেক কান্নাকাটি করলো, ই করলো যে তুমি আমার লাগে বিয়ে মানে করতে পারলো এরকম, তো ওর সাথে আমি ই করতাম, তুমি ই করলা। তারপর তো আইসে পড়ছি বাসায়, তো তাকে চৌরাস্তা, চৌরাস্তা থাকে, তারপর আমি মাঝে মধ্যে যাইতাম, তো হোটেলে নিয়ে যেতাম, আমার মাঝে মধ্যে বিভিন্ন কিছু কিনে দিতাম, টাকা তখন বেশি ছিল না, যা হইতো ওর পিছনে খরচ করতাম, যা পাইতাম ওটি 500 টাকা হলে 500 টাকা নিয়ে ওই জায়গায় যেতাম বাসায়, যা ওরে শুনে কিনে দিতাম অথবা চিম কিনে দিতাম, এসব হাবি চাবি কিনতাম, যা আছে তো ওটা দিতাম, এগুলি করতাম, আমার খরচ দিতাম, খরচ যা পাইতাম ওটি আমি দিয়ে দিতাম টাকা। তো এইভাবে 1 মাস ছিল, 1 মাস থাকার পরে তো একদিন মানে আমার আমি তো এর ভিতরে মাঝে মধ্যে যাইতাম, তারপরে একদিন আমার বলতাছে যাইতে গেলাম, যাওয়ার পর সেদিনকে মানে আমার বলতাছে মানে ওদের বাসায় যে বাসায় থাকতো ওখানকার ভাই একটা বলতেছে বিয়া করে বই ফিরে গেছো, বরে আসে না ওনাকে, এইগুলি বলতেছে আমার ভয় লাগতেছে, আমি কি ওপরে এতদিন কিছু মানে উনি এইসব কথা বলতেছে। পরে সেদিনকে আর কিছু হয় নাই, আমি আইসা বসছি, ওইসব কথা বলছি না, আমি আইসা বসছি, বাসায় এসে পড়ার পর আমি আর যাবো না, আমার ভালো লাগতেছে না, ভয় পাইছি আমি, কিন্তু ধরা খেয়ে যায়। আমার তখন ক্লাস 9 পড়তেছি, তখন আমার মানে তখন ফাইনাল খেলা ছিল, তোমার বাসার ঠিকানা সব আমি জানি, তোমার বাপে এগুলি করো, তোমার বাপের নাম এগুলি, পরে তুমি কোন জায়গা থেকে সব জানি, আমি কালকে তোমার বাসায় আসবো সকালে, তুমি বাসিতে না আসো তোমার বাসায় কালকে সকালে যাবো।
ইনফরমেশন গুলো কি সঠিক ছিল?
হ্যাঁ সঠিক ছিল, যেমন মামা আইতেছে, আমার মামা সব ইমোশন দিচ্ছে, মানে আমার মামারা তো বলতে পারেনি সব, আমার মামারা ওরাও বলে নাই, ওরা বলে নাই যে আমার সাথে রেডি হয়েছে, কিন্তু সবকিছু জানি না নিছে, প্রেম করে এটা জানতো আমার মামা, তো সে বিয়ে হয়েছে এটা জানতো না। পরে মানে ওর মানে পরে বলছে তুমি যদি আজকে যদি আসো আর না আসলে কালকে সকালে তোমার বাসায় যাবো, আমি তোমার বাসায় চিনি, এই জায়গায় বাসা তোমার রেডি, আমি তো পুরো ইয়ে হয়েছে, আমি কিছু আসলে ঠিক আছে তুমি সেদিনে আমার সাথে এরকম করলাকে, ওই যে লোকজন কি বলছে। পরে আমি ওদিনটা গেছি, যাওয়ার সময় অনেক বাধা পাইছে, মার সাথে মাল যাইতে দেবো না কি কারণে যেন মার সাথে আবার ঝগড়া করছে, আবার সামনে যাই আবার একটু পর বাধা পাইছে, বহুত বাধা পাইছে। যাওয়ার পর আমি ওই করতে যেতে যেতে বিকাল চারটার দিকে রওনা দিছি, আমার যেতে যেতে ঢোকার পরে ওর নানি আমাদের দরজা আটকে দিয়ে পরে জায়গা ওর নানি কিছুদিন থাকে একা এরকম, পরে ওই দিনটাও ওর নানি এমনি করে আটকে দিয়েছে, ওই রুম আটকে না মানে আমাদের ওই রুম ওরা যে রুম থাকে ওটা টিনের ঘর ছিল, তালা মারছে মতোই পরে জানলা খোলা ছিল, জানলা দিয়ে এই যে তোরে দূর চেয়েছে তোরে ই করাই লাগলো, তোর বাবু মেয়েদের শুনতে নাম্বার দে এগুলি বলছে আমার, এগুলি আমার আটকে ফলেছে। আমি তখন চিল্লা মানে অনেক কান্নাকাটি করছি, অনেক চিল্লা চিল্লি করছি, অনেক কিছু করছি, আমার ঠ্যাং বেতা পাইছিলাম লাইটে বল এরকম, তখন আবার ওই মেয়েটাকে আমি মারছিলাম অনেক এরকম
মেয়েটাকে মানে আপনার বউকে,
ওইটাকে মারছিলাম কারণ ও আমার সাথে এবং আটকে ইয়ে করছে, আমরা অনেক লাইটতেছি অনেক মারছি, আবার নাম্বার ছিল, পরে আমার মোবাইল দিছি, পরে আমার বাবার লেখের নাম্বার ছিল, ওই নাম্বার ফোন দিছি, তারা বললো এগুলি বলার পর তো বাসে থেকে আপনারা ই করতেছে কি হলো এটা, পরে এগুলো অনেক কিছু বললো নিয়ে যান পোলায় এমনি ই করছে আমার খালুর সাথে কথা বলছি, এর সাথে কথা বলছে আমার আব্বা তো বাসা দিয়ে পুরো বকাবকি অনেক কিছু চলতেছে, আমার বাসে আব্বা তো আসবো না, পরে আমার অন্য ইয়ে আসবো, তো আমি সেদিনকে রাত্রে আমার কাছে মোবাইল দিছে, মোবাইল আমার কাছে দুইটা মোবাইল ছিল, আমার কাছে মোবাইল দিছে যে কি কারণে যে আমি ফোন দিয়ে বাসে বলি দিন আসতে আসে আমার নিয়ে যাও আমার আটকে রাখতে, সে শূন্য আমার কাছে মোবাইল নিয়ে নেয়, আমার মানি ব্যাগ নিয়ে গেছিল, তো আমার কাছে 1500 টাকা ছিল, ওইটা আমি আলাদা রাখছি, ওটা দেখে নেই, তো বাঁক দিয়ে মানে 300 ছিল ওইটা দেখে মানি ব্যাগ রাখছে, রাখার পর আমার আমি বাথরুমে গেছি, যাওয়ার পরে মানে আমি বাথরুমে যে ফোন দিছি মানে ফোন দেওয়া বলার বলছি যে আমার কোনো সমস্যা নেই, কোনো ই করো না, যদি তোমরা যদি আমার নিতে আরো অনেক সমস্যা হবো, বিশাল বড় সমস্যা ছিল, তোমরা কেউ আয়ো না, এলে আরো সমস্যা হবো, আমার দরকার নেই ভালো আসবে এটা বলছি, কারণ নিতে এলে তো বউ নেওয়া লাগবে, আমার তো মানে বউ এমন ই করছে, কারণ আমার পড়লে ওটা নষ্ট হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, এটা আমি তো প্রয়িত আছি।
আপনি একটা জিনিস বলবেন, আপনার ফ্যামিলি থেকে যদি বউকে মেনে নিত আপনি বউকে নিতেন?
ফ্যামিলি থেকে আবার সে থেকে একজন
মানতো কিনা সেটা আমি পরের বিষয়ে যাচ্ছি, আমার যদি মানতো আপনি কি নিতেন?
আমি নিতাম ফ্যামিলি থেকে,
লেটস গো সামনে যাই তারপর।
তো ফ্যামিলি থেকে তখন মানে ই করছি, তো বাসা থেকে মাইনে নেয় না, তো আমার বাবা মা তো আমি তো ওদের কষ্ট দিয়ে তো ওরে নিতে চাই না, আমি এরকম একটা ওরে নিয়ম আমি বাবা মা কষ্ট করবো কষ্ট করে নিবো এটা নিয়ম নামি, তো আমার আটকে রাখলাম আমি বাসার ফোন দিয়ে আয়ো না কেউ এলো সমস্যা হবো অনেক, এটা বলার পর সমস্যা হবো এটা, তারপর আমার খালুরে ফোন দিয়ে বললাম যে আসেন না এলো অনেক সমস্যা হবো, আমি ভালো আছি কদিন আমি আমার এটা বলছি আমি মানা করে দিছি, তারপর তিন দিন আটকে রাখার পরে মানে আমাকে বলতেছে যে কি ব্যাপারে এমন আয়নাকে, আমি পরে আমি আমি কেমন দেখবো আয়নাকে, আপনারা ফোন দিয়ে দেন আয়নাকে, পরে আমি তিন দিন পর আমি একটু প্ল্যান করলাম কিভাবে এখান থেকে যাওয়া যায়, এখান থেকে যাওয়া যায় কি হবে, পরে আমি একটি করলাম আমি বললাম যে আমি আমি ওকে বিয়ে করতে পারি, তো একটা শর্ত আছে,
বিয়ে তো করেই ফেলেছেন আবার কেন,
বিয়ে মানে বাসা নিতে পারি, ওকে বাসা নিতে পারি একটা শর্ত আছে, কি শর্ত, আমাকে 1,00,000 টাকা দেওয়া লাগবে আর একটা মোটরসাইকেল দেওয়া লাগবে, সে যদি দিতে পারেন তো আমি ওকে বাসা নিয়ে দিলাম, তো বাসা তো আমার মায়ের আমি পরে আবার ওদের সঙ্গে ফোন দিলাম আমার মায়ের, মা আমি আসতেছি তুমি করো আমাদের দুটা বাসে একটা বাসে ভাড়া থাকে আমি ওই বাসে আমি থাকবো, পরে আব্বাই তো মাইনে নেবো, দু এক মাস যাওয়ার পর তখন ভাবে মাইনে নেবো যেহেতু ভুল করে বলেছে একটা, আমি এটা বলছি বলার পর মানে আমি পরে মা মায়ের তো আর বলি না যে আমি এরকম দুই নম্বর করবো, তো আমি এটাই বলার পরে তো ওই মেয়েটাকে বললাম যে না তোমার নিয়ে যাবো আজকে, তুমি যেহেতু আজকে তোমার নিয়ে যাবো, এটা শোনার পর তো মানে দুপুরে এগুলি বলছে আজকে তোমার নিয়ে যাবো চলো আজকে, কিন্তু আমার একটা শর্ত এটাই, পরে ওর বাবির সাথে কথা বলার পর এটি মানছে যে 1,00,000 টাকা দেবো আর একটা মোটরসাইকেল দেবো। মানার পর সন্ধ্যাবেলা সব কাপড় চোপড় ভাড়া থাকতো, ওরা বেশি কাপড় চোপড় ছিল না, ইয়ে ছিল না, ওই বুঝ করে নিচ্ছে দিন আমগো বাসায় থাকবো ওই শান্তিতারে দিয়া, পরে ওরা চলে যাবো দেশের বাড়ি। দেওয়ার পরে ওরা আসতেছে গাড়িতে চড়ছে, গাড়িতে চড়ার পর মানে চৌরাস্তার পরে কাছে গেছে এসে বসছি, এমন সময় জাম পড়ছে। জাম পড়ার পর আমি ওদের মানে চড়ায় সামনে বসছি, আর অনেক লোক দাঁড়াই ছিল কিন্তু মহিলা যে খালি ছিল, যে ওদের বসানোর পরে আমি দাঁড়ায় রয়েছি, তো ওরা তো ব্যাগটা ছিল, ব্যাগটা ওর কাছে দেওয়ার পর আমি মানে বাইরে তাকে দেখলাম যে আমি দাঁড়িয়ে ঘুরে আসছি কিনা।
ওকে, আপনি বাইরে তাকিয়ে কি দেখলেন সেটা আমরা জানবো সংবাদের বিরতির পর। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, তার মানে বুঝতেই পারছেন ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আমরা উদ্ঘাটন করছি অপ্রিয় সত্যগুলো, রবির অপ্রিয় সত্য, এবং সেগুলো আমরা শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে সেটাও আমরা জানার চেষ্টা করবো ওর কাছ থেকে। এই ফাঁকে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আমরা যে কোনো সময় একটি ছবি, রবির একটি ছবি, প্রাসঙ্গিক গল্পের সাথে প্রাসঙ্গিক একটি ছবি আমাদের ফেসবুকে পোস্ট করে দেব। যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুকে যোগ দেননি তারা যোগ দিতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার পরপরই আপনি এবিসি রেডিওর এবং একই সাথে JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আর আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান, আপনি যদি কনফেস করতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে লিখতে হবে JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। সংবাদের বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিবতে। আরো একবার আপনাকে স্বাগত জানাতে চাই, আরো একবার মনে করিয়ে দিতে চাই, আপনি শুনছেন আরজে কেপিয়াকে, আরজে কেপিয়া টিম, আরজে সুমন এবং সাউন্ড রিটার মঞ্জু রয়েছে, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব। পৃথিবীর সমস্ত অপ্রিয় সত্যগুলোকে আমরা উদ্ঘাটন করতে চাই এখানে, এই অর্থে যে এই অপ্রিয় সত্যগুলো আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে বিলুপ্ত হয়ে যাক। আমরা বিশ্বাস করি ব্যক্তি মানুষ যদি ঠিক হয় তাহলে একদিন সমাজ পাল্টে যাবে, পুরো দেশ পাল্টে যাবে, এবং যিনি অপরাধ করেন অপরাধী আসলে কোনোভাবেই পার পান না। সমাজের চোখকে ফাঁকি দিতে পারেন, চারপাশকে ফাঁকি দিতে পারেন, কিন্তু তিনি নিজের বিবেককে কি ফাঁকি দিতে পারেন? আমরা প্রমাণ করেছি যাহা বলিব সত্য বলিবতে এখন পর্যন্ত যে কয়টি অতিথি এসছেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন যে তিনি বিবেকের তাড়নায় এখানে এসছেন, তার মানে বিবেক থেকে শেষ পর্যন্ত কোনো মুক্তি নেই। সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনি যদি মনে করেন যে আপনার জীবনের ভুলগুলো আপনি লাখো মানুষের কাছে স্বীকার করবেন, তাহলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন JBSB স্পেস কনফেস স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে যে কোনো মুহূর্তে, রবির একটি ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দেবো। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ রবি, আপনি কি দেখলেন?
তো আমি যখন একটু চামড়া ছাড়ছে গাড়ি হালকা টান দিয়েছি, তখন আমি নেমে দৌড় দিয়েছি
গাড়ি থেকে, নেমে দৌড় দিয়েছেন
গাড়ি, মানে হালকা রানিং ছিল এই অবস্থায়।
মেয়ের সাথে আর কে ছিল?
মেয়েটার সাথে ওর খালা ছিল আর ওর নানি ছিল।
তারপর আপনি দৌড় দেওয়ার পর কি হলো?
দৌড় দিয়ে মানে সন্ধ্যার পরে অন্ধকার, লোকজন ছিল অনেক, লোকজনের সাথে মিশে গেলাম, মিশে আমি একটু তাকতে করে হাঁটতেছি, ফাঁক ফুক করে হাঁটতেছি, একটা বাজারের ভিতর অনেক গলি গলি ঘুরা ভিতরে গেলাম গা। পরে বাসায় ফোন করে মারি জানাইলাম এই অবস্থা আমার। তো আমার বাসা থেকে জানতো না যে খালিশা, তারা জানতো দিন আমার আটকাইছে, কিন্তু এর আগে দিন ঠাকুরগাঁও আমি গিয়ে এসব করছি এটাও কিন্তু জানতো না তারা। তারা হয়তো এখনো জানে না আমি ঠাকুরগাঁও যে এটা করছি এটা জানে, কিন্তু কি ঘটনা ঘটছে।
আপনি বিয়ে করেছেন সেটা জানে? মেয়েটাকে বিয়ে করেছেন সেটা জানে?
বুঝছি, এটা তো মেয়ে বলছে, কিন্তু আমি না শিখে গেছি।
আপনি না শিকার গেছেন, তারপর আপনি আজকে জীবনে প্রথম শিকার করলেন,
সেটা আমি কেউ শিকার জানি এটা আর কি।
ওকে, তারপর?
তো ওইটা মানে ই হচ্ছে গাড়ি থেকে লাভ দেওয়া, মানে পরে আমি যেতে রাখলাম। পরে বাসায় ফোন দিয়ে বললাম মা আমি এমনি পলাই করছি, আমি ওরা বাসায় যেতে পারে, তুমি কি করবা? পরে আমার বইনে কয়েকদিন যদি বাসায় এলে কোন দিন আমার বাইরে আমার ভাইরে তুমি কাছে আমার ভাই ছিল আমার ভাইরে দিবা ঠিক পারো জানি না আমার ভাইরে তোমরা রাখছে আমার ভাইরে দিবা জান ঠিক পারো এগুলি এগুলি আবার বলছে তিনি এগুলি কুবি আমি বললাম যে আছে এগুলি কুবি তো আমি তো সেদিনকে আমার ভাবির বাড়ি গেছি ভাইয়ের বাড়ি চলে গেছি ভাবির বাড়ি যে সেদিনকে রাত্রে ছিলাম
কোন ভাবি এটা
মানে আমার বড় ভাইয়ের সাথে বিয়ে মানে ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ে হয় নাই মানে এরকম
ওকে মানে অবু ভাবি
হ্যাঁ অবু ভাবি তো তারা আর ভালো ছিল তারপরের দিন সকালে রাত্রে ওরা কই জানি ছিল আমি জানি না সঠিক পরের দিন সকালে আমি যেতুটুকু শুনছি এতটুকু পরের দিন সকালে ওরা আসছে
বাড়িতে আপনাদের বাড়িতে
আমাদের বাসায় আমার আব্বার নাম জিজ্ঞেস করতেছে তিনি এরকম এরকমই হে কোথায় এদের বাসা কোনটা পরে তো লোকজন সবাই চিনে তো বলে দিল ওদিকে বাসা ওদিকে পরে আইতাছে আমার আব্বা জিন ভালো আছে বাসা থেকে আমার আব্বাকে আমার আব্বার দিকে আমার আব্বাকে জিজ্ঞেস করেছেন তার বাসা কোথায় কিন্তু তখন তো চিনে নেছেন সেই পরে বললো হ্যাঁ কি সেরকম আমার আব্বারে মানে আগে থেকে ফোন করে কয়ে দিয়েছে কারণ জিজ্ঞেস করে যখন আইতেছে আব্বারে ফোন করে আমার ই ছিল তখন বলে দিয়েছে যে আইতেছে মনে করে একটা মহিলার একটা ইয়ে তো আপনি একটু দেন বাসা থেকে বাইরে দিন কেয়ার আইডি পরে তো আব্বা বাইরে এসে পরে কি সমস্যা পরে বলে দিন এইসব ঘটনা বলেছেন আমার বিয়ে করে ফেলা দিয়েছেন পরে তখন আমার বড় ভাই এলো তারপর তো ওদের মানে অনেক কি করলো তখন তো বড় ভাইও জানলেছেন ওর সাথে আমার বিয়ে হয়েছে তো কি ওরা তো কিছু জান না ওরা জানে আমরা আটকেছি কি কারণে আটকেছি আমি তো বলছি দিন ওরা ভালো না ওরা ভালো ছিল না তাই ওরা খারাপ ছিল আমাদের নেতায় বিয়ে করতে ছিল আটকে এই জন্য আর ওরা গরিব তো আমরা গেছিলাম বললো গেছিলাম আমাদের টাকা পয়সা থেকে এরকম ভাবে আমি বুঝেছি কিন্তু সত্য কথা বলে নেই কখনো ওরা এগুলো বলার পর আমার বড় ভাই বললো ওর নানির বললো যে নাতি যে ব্যবসা শুরু করছে ই করছে সব অনেক বকাবকি করছে ঠিক আছে বকাবকি করার পর ওদের মানে গাড়ি তো দিয়েছে চলে গেছে চলে যাওয়ার পর তো মানে ওরা কি করবো ওরা মানে পরে আমার ফোন দেয় মানে ওরা এরপর আর কি করার আছে কারণ ওদের কোনো পরে আবার বাসায় বলছে আর বড় ভাই বলছে তুমি প্রমাণ নেও দিয়া হয়েছে ঠিক আছে তোমার প্রমাণ কি বিয়া হয়েছে পরে যদি কাবিনের ইয়ানো কাগজ আনো বিয়ে হইলে তো কাগজ থাকবো বিয়ার প্রমাণ থাকবো না প্রমাণ আনো মেনে নেন যাও এই নিয়ে হোক প্রমাণ নিয়ে হোক বিয়ার জিনিস প্রমাণ নিয়ে হোক ওরা একদম প্রমাণ নাই আমি তো বাসায় থাকতে যে খাতারে লেখছি ওটা আমি সিরা ভালাইছিলাম পিসটা তার মধ্যে সিরা লেখছিলাম দিনের বেলা
কোন রকম ভাবে খাতার উপর লেগে বিয়ে হয়নি আলটিমেটলি
আমার বাসায় আমার ভাই গাড়িতে উঠে যাওয়ার পর মানে চলে গেছে চলে যাওয়ার পরে এখন আমি আবার ওই বাসা থেকে আমার মানে এলাকার মানে যারা ইয়ে আছে তারা আমার ই কথা মানে আমার থাক পরে কয়েকদিন পর বাসে তার বাড়ি আছে ওই জায়গায় পাঠিয়ে দেবো কিন্তু আমি তো এখন ওই জায়গায় যাবো না কারণ আমার এখন তো সবাই জেনে নিয়ে গেছেন আমার আমি এরকম একটা কাজ করছি ওরা আটকে রাখছিল কারণ ওই জায়গায় গেলে তো ওই জায়গায় তো আমার তো রাখবো না ওরা আমার ই করবো খারাপ চোখে দেখবো এরকম একটি আমি ওই জায়গায় যাবো না আমি পরে আমার টাকা দিয়ে দিচ্ছে একদিন যা গাড়ি তো উঠে দিচ্ছে যায় ওই জায়গায় তো আমি না যাই আমি গাড়িতে কিছু দূর যাওয়ার পর নেমে পড়ছি নেমে পরে যে আমি যখন আগে যখন খারাপ কম করতাম যখন খারাপ মেয়েদের কাছে যেতাম একটা খারাপ একটা মেয়ে মানে ওর সাথে আমার ভালো সম্পর্ক নাম ছিল সুমি তো মেয়েটার বাড়ি ছিল দুই নাম্বার সিএমবি ওই জায়গায় ওর সাথে ভালো ই হয়ে যায় সম্পর্ক হয়ে যায় মানে ভালো ইয়ে পরে ওর ওইখানে যাই ওইখানে যাই ওইখানে থাকি ওই জায়গায় থাকি কিছুদিন থাকার পরে পরে মানে ওই মেয়েটা ওই শান্তিটা মেয়েটা আমার ফোন দিয়া বলে আমি ফোন দিয়েছিলাম আমি বলছিলাম আজকে তোর জন্য আমার ইয়ে হয়েছে জীবনটা নষ্ট হয়েছে তোর জন্য আমার আজকে পড়ালেখা শেষ হয়েছে সব শেষ হয়েছে আমার আমি অন্য রাস্তায় রাস্তায় ঘুরি তোর জন্য আমার জীবনটা শেষ এগুলি বলার পর বলে এলে তুমি আমার কাছে এসে বলো তুমি আমার গান থাকবেই করবা আমি তো রাজি নাই আমি না তোর আমি জীবন আর যাবো না তুই আমার হারিয়ে তুই কি কারণে এরকম ই করলি এগুলি করার পর মানে ও তো অনেক রিকোয়েস্ট করেছি না আয়া পরের দিকে তোমার টাকা দিয়ে ই করো তোমার বাসায় কেউ জানো তুমি এবার তুমি এলাম আমি কি তোর কারণে আমার বাসা থেকে কেউ মাইনে নেয় না আমার বাসায় কেউ যেতে দেয় না বলার পর মনে অনেক কথা এগুলো অনেক ই করছেন আমি জানলাম পরে আমার মা বললো সন্ধ্যা নাই তুই তোর বাবা মেনা নিশ্চয়ই করছে এরকম। পরে আমি যে আমার বাপের আমার আব্বা অনেক ছিল ভালো, মানে আমি অনেক অপরাধ করছি জীবনে, আমি আব্বার কাছে এই করতাম কইতাম আব্বা ভুলে গেছে আব্বাই শেষ আবার আগের মতো, তখন যাও আমি যে আবার আব্বার কাছে আব্বা ভুলে গেছি বুঝালো যে পোলাপেন করে বলেছি যাই অর্থ আমি তো বললাম যে না আমার কোনো দোষ নেই আমার এই করতে সিল পছন্দ করতে সিরিল রং নাম্বারে কথা হয়েছে কয়েকদিন মেয়ে পরে আমার নিয়ে ফাঁসে আটকে রেখেছে আমি এটা উঠেছিলি আর যে কোনো ঘটনা উঠি আমার বাসায় এখন তো কেউ জানি না মনিকা তো আমার যে এতে পড়তো মনিকা ওই মনিকার সাথে আমার ছিল ওই মনিকা আমার অনেক কি করছে জিন তুমি যাও তুমি কি চুরি করছো না ডাকেতে আসতো স্কুলে অনেকে
আমি
যে খারাপ জায়গায় যেতাম করতাম তো আমি একাই যেতাম কারণ ওরা মানে ওদের কাছে টাকাও থাকতো না বেশি যেত না তো আমার আমি যেতাম একটা
ওকে মনিকা বললো তারপর
প্রাইম কত অনেক গেলাম সম্ভব না তুমি এটা ক্লাস করো আবার এর ভিতরে আর একটা ঘটনা করছে তখন আবার পিকনিকে যাবে স্কুল থেকে তো ওই স্কুলে যে ছেলেরা ছিল ওরা সব আবার নেশা করে কিন্তু আমি যখন মেয়ের সাথে আমার সমস্যা হওয়ার আগে কোনো নেশা করতাম না কিন্তু কোনো কিছু খেতাম না আমি তো নতুন খেতেছি পরে আমি খাওয়ার পর মানে আমার ব্যাগটা খালি ছিল ওইটা খাওয়ার পর বোতলে প্রায় অল্প অল্প ছিল ওইটা কইছে একজন একটা ছেলে ছিল ওই কেছে নেই নেই এখন রাইখা দিয়েছে তো ওইটার ভিতরে আমরা সার ছিল আমাদের আমাদের সার মানে ফ্রেন্ডের মতো ছিল ওদের সাথে আমরা ফ্রি ছিলাম ছোট করে ছিল সরকারি স্কুলের স্যার ওদের সাথে ফ্রেন্ডের মতো ছিলাম ওদের মানে আর ই করে না ওরা কেমন কিছু বলে নাই ওদের সামনে আমরা খেয়েছি মজা করছি পরে যে স্কুলের মালিক সে আবার দেখে আমার কাছে মানে সে বন্ধ পাইছে না মানে কি জানি তাকে বলছে সে গাড়ির থামাইয়া পরে ই করছে ঠিক করে পরে পাইছে আমার গাড়ি পাইছে এটা আর কয়েকজন ছেলের কাছে দিয়েছে সব নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তো এটা নিয়ে আটকালে তখন কিছু বলে নাই পরে পিকনিক থেকে আওয়ার পরে পরে মানে ওটা ধরছে ধরার পরে আমাদের মারলো সবারই পরে বাসায় ই দিল বাসায় দিয়েছে মূলত তখন তো ইয়েছে আমার সাথে কি ছিল না আমি সবাই বাসেছি সবাই মায়ের চাওয়ার লাভ কি আমার দামি দোষ সবাই নিয়ে আমি আর কিছু ই করে নেয় আমি বলছি না আমি ছিলাম ওরা কিছু ছিল না আমি আইনা দিছি আমার বন্ধু ছেলেটা বাইরে ওর মাধ্যমে আমি আসছি ওরা কেউ জানতো না
আপনি কালার হয়ে গেলেন সবার কাছে
সবাই জানে যে আমি এগুলি খাই কিন্তু আমি তখন আসলে ওই করে মজা করে খেয়েছি এর আগে দুইবার খেয়েছি
দুটো বিষয় এখানে খুবই লক্ষণীয় একটা জিনিস হচ্ছে যে ও কিন্তু এটার পরে একটা কালার হলো এবং আরেকটা কালার তো অরিজিনালি ছিল কারণ ওর বিয়ে নিয়ে এলাকার একটা কালার স্কুলে একটা কালার তার মানে সব দিক থেকে আপনি একটা স্ক্যান্ডাল বয় বলা যেতে পারে ওকে তারপর
এটা জানা দিন তো সবাই তো এখন আমার আমার মানে কয় মানে যারা আসল ছিল যারা সবসময় খাইতো ওই ছিল গো ওর মামারা ওর চাচারা ওরা কইতো দিন ওর লগে চলিস না আমার লগে ওর লগে চলিস না খারাপ
সবাই এখন বলা শুরু করলো যে আপনি খারাপ
মানে এরকম বলা শুরু করলো যারা আসল মানে যারা খাইতো বেশি যারা ওকে স্কিম শিখছে ও গো বাপ মা ওর ওর চাচারা ওরা মানা করতো কিন্তু আমি খারাপ এগুলো বলতো তারপর তো পরে তো পড়া লেগে চাললাম পড়ালেখা ছেড়ে দিলেন পড়ালেখা ছেড়ে দিছিল আমার এইটে থাকতে হয়েছে আমার নাইনে ইডেনে পরে পড়ালেখা ছেড়ে দিলাম তারপর হয়েছে গিয়ে তো বাসায় সবাই মানে আমার ই করে যে কি করে কেমন করে ভবিষ্যতে কি করুন একটা ই করে সবাই ফটো দিতে করতো আমি সবাই সবার চেয়ে খারাপ হয়ে গেছে আমি মদ খাই ই খাই গান যখন দেখে তখন আমি ওটা খাই নাই তখন আমি সেট খাওয়া শুরু করছি পরে আমি খারাপ তো সবাই কাছে খারাপ কি পরে আর পরে মেন সেটা ছেড়ে দিয়েছি কিন্তু ওই ইটা খাওয়া শুরু করছি মেন সেটা অনেক টাকা লাগে টাকা বাঙ্গি শুধু লস এটা এটা ভাইবা আমি কইছিলাম পরে সিএট খাওয়া শুরু করলাম বুঝে ভাবি যে মাঝে মধ্যে দেখে এটাই চলো পরে কি করবো এখন তো বাসায় বয়ে থাকলো না ঘুরলে তো ওনা পরে দেখাচ্ছিল ওই জায়গায় পরে গেলাম কাজে
কি কাজ
ব্যবসা
পারিবারিক ব্যবসাতে আপনি জয়েন করলেন তার মানে লেখাপড়া ছেড়ে দিলেন একটা বাজে নেশা ধরলেন স্মোক করা সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে পারিবারিক ব্যবসার মধ্যে ঢুকলেন ওকে তারপর
তো ঢোকা যাওয়ার পরে মানে এখন তারপর আমি একটা মেয়ের সাথে আমার পরিচয় মানে ওদিকে একটা মেয়ে চাকরি করে প্রতিবন্ধী মেয়েটা
কোথায় চাকরি করে কিভাবে পরিচয়
তো মেয়েটার পরিচয় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ওই দিনকে আমি কোনো বাড়ি গেছি আবার অন্য একটা মেয়ের সাথে দেখা করার জন্য মানে ওই যে পরিচয়টাকে বলছি আসার কথা ছিল
পরীর সাথে আপনি এরপর আবার যোগাযোগ করা শুরু করেছে
ও আমার জন্য ও মানে আমার যে কোনো নাম্বার আছে সব নাম্বার জানে ও ফোন দিয়ে বলছেন তুমি ওরা সাইরা দিছ ওরা সাইরা দিছ তুমি আমার কাছে চলে আসো ও তখন জানতে চাই ওর সাইরা দিয়ে ও খুশি হয়ে যায় বলে তুমি আমার কাছে চলে আসো আমি না আমি ই করতে পারবো না আমি এখন আমার বাপ মা বিয়া দিয়ে দিলাম
এরকম বোকামিও কি দুনিয়াতে আছে মানে সবকিছু জেনে শুনে
ও মানে ও বললো যে আমি তুমি যদি ওর বিয়া করো আমি তোকে বিচারে বিয়ে করবো ওরা মেয়েরা হলাম এটা করতে এখন
আপনি মেয়েদের সাথে ভেবে মেশেন এভাবে এটা জানেন না আপনি জানাসকে জানিয়ে দিতে ওকে আমরা একটা এসএমএস বলে যেতে চাই প্রিয় শ্রোতা ও যেটা বলছে যে এত কিছু জানার পরও একটা মেয়ে পড়ি ওর সম্পর্কে এতটা ক্রেজি এবং সেখানে ওর কৃতিত্ব কি আমরা জানি না কিন্তু মেয়েটা ওর ব্যাপারে যথেষ্ট ক্রেজি আপনি কি মনে করেন যে একটা মেয়ে জেনে শুনেও একটা ছেলেকে এভাবে লাভ করতে পারে বা এত ক্রেজিয়াস লাভ হতে পারে যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ এটা সম্ভব তাহলে আপনি লিখুন ইয়েস যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি লিখবেন নো আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় আপনার বিশ্বাসের লেভেলটা এখন কোন জায়গাটা রয়েছে আমরা একটু জানতে চাই একটু পরেই কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে আমরা রেজাল্টটা জানিয়ে দেবো আবারও বলছি যদি বিশ্বাস করেন তাহলে লিখবেন ইয়েস যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো লিখে পাঠিয়ে দেবেন চট জলদি 8920 নম্বরে অর্থাৎ 8920 নম্বরে সুমন এবং মঞ্জু কাজ করছে এসএমএস পোল নিয়ে একটু পরে কম্পিউটারের মাধ্যমে আমরা রেজাল্টটা জেনে নেব
প্রিয় শ্রোতা আমরা এই সত্য উদ্ঘাটনের কোন একটি পর্যায়ে যে মেয়েটি ওর জন্য এত বেশি ক্রেজি সেই মেয়েটির সাথে আমরা সরাসরি কথা বলব আমাদের সঙ্গে থাকুন তারপর
তো ওই মেয়েটা তোমার ফোন দিয়ে বলতো তুমি যদি আমার বিয়ে না করো এই বিয়ে করবো কবে এটা আমি তোমার বাসায় যাবো আমি তখন আরো ভয় পাইতাম কারণ একটা দুর্ঘটনা ঘটছে কারণ আমি আর কোনো কিছু করতেছি না আমার জীবনটা নষ্ট হয়ে গেছিল আবার এখন কাজে যাই এখন কাজ করি এখন আবার একটু নতুন করে ফিরে আইতেছে এখন আবার আলোকে নিশ্চয় সিয়ারটা খাই অন্য নিশ্চয় টাকা পয়সা ভাঙে ভবিষ্যতের চিন্তা তো করলো এরকম আমার একটা মাথায় ধারণা এলো কিন্তু যদি টাকা পয়সা ভাঙে তো চলবো না পরে ভবিষ্যতে আমি কি করে খাবো লেখাপড়াও করি নাই তারপর ওই মেয়েটা মানে আমার বলেছে না বাসায় এসে ছেলেছিলাম যদি আমাকে যদি বিয়ে না করো কবে নিবা বলো তোমার বাসায় আগে থেকে অনেক কথা বলতো তারপর আমি বলতাম যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি বাসায় থেকে পলাই একটু বিয়ে করছি মিথ্যা হতো
পড়ি
হ্যাঁ পড়িকে বলার পর বলছে কই তুমি কই আমি আমি বাসায় থাকি না আমি মিরপুরে থাকি মিরপুর একে থাকি তুমি পারলে আসো এসে দেখা গেলে পুরো তো আমার সাথে বলে যে ওর ইয়ে ছিল পিকনিক ছিল বাচ্চা ছিল বাচ্চাটা নাকি মারা গেছে এটা বললে যে মারা গেছে মানে ইয়ে ছিল তারপর ফেলাই দিয়েছে বাচ্চা
মানে আপনার বেবিটা
মানে এটা আমার যখন ওর সাথে গিয়েছিল তখন মানে আমি তো হয়েছিল
এটা কি মিথ্যা সত্য ছিল
এটাও তো ও বলছে এখন আমি কি বলবো সত্য মিথ্যা
ওকে ভেরি ডার্টি অ্যান্ড ন্যাস্টি স্টোরি বলা যেতে পারে আমরা আসলে কি কমেন্টস করবো খুঁজে পাচ্ছি না বাট দিস ইজ লাইফ এবং অপ্রিয় সত্যগুলো আসলে কত গাঢ় অপ্রিয় হতে পারে সেটার অনুমান করা খুব কঠিন আমরা আরো সামনের দিকে যেতে চাই তারপর ওই মেয়েটা আপনার পিছিয়ে লেগে আছে ওকে হ্যাঁ আপনি বলছিলেন একটা প্রতিবন্ধী মেয়ের কথা তার সাথে আপনার পরিচয় হয়েছে কোনো না কোনো ভাবে সেই বিষয়টা আপনার সাথে
তো ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিলাম তো পরীর সাথে তো পরীর সাথে দেখা হয় নাই মানে ও আসবে বলে পরে আসতে পারে না যেমন একটা কাজের কারণে আসতে পারে না পরে আমি আসতেছি দুপুরের দিকে একটার দিক দেয় দুইটার দিক দেয় এমন টাইমে আসতেছি তো জিনিসকে আমি চড়ছি চড়ার পরে মানে ছেড়ে ধরে ছেড়ে টানতেছে তো ওই মেয়েটা দাঁড়া রয়েছে পরে বলে যে যাবা মানে আমি যে যাই যাবো ওই জায়গায় আমি ওদিকে যাবো, ওই টয়ের সামনে নামবো এরকম করে। পরে কলিরা কই যাবো রিস্কে, আমি মেয়েটা কলেজিন কই যাবো। আমি বললাম যে আপনি কই যাবেন, পরে কলেজিন আমি এই জায়গায় যাবো, পরে আমি আমি আছি ঠিক আছে চলেন এটা যাইবো। পরে মেয়েটা চললাম, মেয়েটা তখন আমি অতটা বুঝতে পারি না যে এই মেয়েটা এরকম। তো মোটামুটি চেহারাটা মোটামুটি ভালোই ছিল, তখন আমার ই ছিল, আমার তখনও মাথায় কাজ করতে আমি করো মেয়েদের প্রতি।
যে কোনো মেয়ে দেখলেই আপনার কি মোটামুটি এই সেন্সটাই কাজ করতো, রাইট? ওকে, প্রতিবন্ধী মানে কি ধরনের প্রতিবন্ধী সে ছিল?
মানে আমার এই পায়ের একটা রগ, এটা এটা খাটো ছিল,
মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো,
খুঁড়িয়ে এরকম বসে ছিল, এই রগটা খাটো,
এটাই শুধু সমস্যা, আর অন্য কোনো সমস্যা ছিল না?
সমস্যা ছিল না।
ওকে, হ্যাঁ, তারপর
হাঁটতো, এমনি করতে পারে সব জায়গায়, কিন্তু এটা এমনি উঠে ধরে।
ওকে,
পায়ের রগ একটা খাটো ছিল। পরে ওর সাথে তখন ই হলো, কলম দিন বাসায় তাই, মানে এই কলম আমি সিগারেট খেলে দিয়েছি। পরে একটা লোক বললো যে মহিলা মনে হচ্ছে সিগারেট খেলে তোর সমস্যা। আমি বললাম যে যদি এই মেয়েটার যদি সমস্যা থাকে তো মেয়েটা তো আমাকে বলবোই। বলার পর ও মেয়েটা একটু হাসলো, সে বললাম ওর সমস্যা নেই, ওর আমার একটা বন্ধু থাকে, এটা বলছি আমি তো অন্য ইতে যাই, তো আমি বলছি যে আমার একটা বন্ধু থাকে। এগুলো বলার পর ওই মেয়েটা মানে লুজন ওদিকে গেলে দেখা করেন, আমি কাছে তোমার নাম্বার দিতে ওদিকে গেলে তোমার ফোন দেবো। বলার পর নাম্বারটা দিলাম, আমার নাম্বার দিলাম। পরে কয়েকদিন পর শুনছি, তারপর কথা শুরু হলো। পরে আমি তো আমার ওইদিকে যাইতে বলে, কিন্তু আমি আমি যাইতে পারবো না, আমার কাজে ব্যস্ত, আমি যেতে পারবো না, তুমি যেতে পারো তুমি আসো, এটা বলছি। অন্য আমি জানতাম না সামনে বসে দশটা যেতে পারবো না। তো পরে আসলে আসার পর মানে ও আমার ভাইয়া ভাইয়া বলতো, আমি ওরে কখনো ই করি না, আমার তো অন্যই ছিল যে আমি ওরে অন্যই করুন। তো আসতে মানে আসার পরে মানে আমি ওরে আমার সাথে দেখা করার পরে আমি ওরে নিয়ে গেলাম, আমি আমার সাথে সাথে নিয়ে গেছি। তারপর আমার তো সেন্স ছিল না এতটা কি, আমার তো একটাই ছিল যে টাকা দিছে 600 টাকা রুম ভাড়া, ই করবো এরকম একটা ছিল। পরে মেয়েটার সাথে অনেক ই করা মানে শারীরিক যে সম্পর্ক হওয়ার পরে মেয়েটা মানে মানে সেন্সলেস মানে অজ্ঞানের মতো হয়েছে এরকম। পরে মেয়েটা যখন একটু ভালো এলো, মেয়েটা গলায় দড়ি দেবো মরবো, আমার এই আমার জীবনে আছে কি, তুমি জীবনটা কেন নষ্ট করলে, মানে মরতে আমার জীবন শেষ, এখন তো মানে মেয়েদের এটাই সম্বল আর এটাই তুমি নষ্ট করতে। অনেক কি করছে আমার তখন মানে অনেক খারাপ লাগছে, যে আমি কি করলাম, আমি শুধু একটা আমার 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 স্বার্থটাই আমি বুঝছি, আমি ওর স্বার্থটা বুঝিনি এরকম, তখন আমার খারাপ লাগছে অনেক। কিন্তু তখন আর কি করাছে, তখন মানে তার আগে তো আমার প্রথম কাজ করেন আমার, তাই কি করুন, মনে হচ্ছিল আমি টাকা দিছি টাকা তুলুন, যেমন 600 টাকা দিছে তোমরা রেখেলে, ওরা মাথায় উপরেই করতেছে আমি কি করলাম, এটা এরকম একটা মেরেই করলাম। কেন বিষ খেবো কি খেবো গলায় দড়ি দিতে যাবো না, আমি অনেক রিকোয়েস্ট করলাম, ইয়ে করলাম যে আমি তোমার বিয়ে করুন। তারপর ওই করে আমার বিয়ে করবো কেমন, আমি প্রতিবন্ধী আমার নেই খেলার প্রতিবন্ধী অনেক বুঝালো এভাবে। পরে আমার লগে ঝাপ করে পরে মোবাইল আর চালাম না, তোমার তুমি যেন আমার সাথে বিয়ে করছো, তো মোবাইল ভেঙে গেছে। আমার মোবাইল ছিল একটা, আমার মোবাইল একটা দিলাম জোর করে দিছি, পরে 500 টাকা বইরা দিছি আর ব্যাগে জোর করে, নিতে চায় না, জোর করে দিছি। পরে গেছে, পরে নাকি ঘুমের বড়ি খেয়েছিল, ঘুমের বড়ি খেয়ে মরতে চেয়েছিল। 2-3 দিন মানে ই ছিল, ফোন বন্ধ ছিল, পরে মানে সুস্থ ছিল, পরে কল দিছে আমার এরকম একটা ছিল। পরে তো আমার মানে মাথায় অনেক ই করলো, এরকম মেয়ের মানে জীবনটা শুধু আমার আমার একটু স্বার্থের জন্য আমি এরকম একটা মেয়ের ই করলাম, জীবন নষ্ট করলাম, তো এরকম তো বোধ মেয়ের ই করছে। আমি যখন উনি ই করি যখন একা একা ভাবি যে কি করলাম এরকম মেয়ে, মেয়েরা তো ই ছিল না কোনো, মেয়েরা আমি মেয়েদের জীবনটা এত সুন্দর জীবনটা নষ্ট করে দিছি শুধু একবারের জন্য, একবার ই করছি তাতে কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। তো মাঝে মধ্যে এটা ভাবি, আবার ঘুমালে আমার এই বিয়ে হয়েছিল মেয়েদের মানে এটা শরীর পাইছে, আর প্রতিবন্ধীর মেয়েটার কথা দিশে ভাবে যে ওইটা ওই মেয়েটা যেভাবে কাঁদছে ওটার জন্য আমার অনেক খারাপ লাগে, কি করলাম ওটা।
এটাই আপনার এখন প্রেজেন্ট লাইফ, রাইট? আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসছে। একটু আগে আমরা বলেছিলাম যে একটা মেয়ে না জেনে না বুঝে না শুনে একটা ছেলেকে এতটা ক্রেজি ভাবে লাভ করতে পারে কিনা, দেখা যাক কম্পিউটার কি বলছে।
Yes, 95%. No, 4%. No comments. 1%.
কম্পিউটার বলছে আপনারা যে ভোট দিয়েছেন সেই ভোটের পার্সেন্টেজ হচ্ছে 95% বলেছেন ইয়েস, 4% বলেছেন নো এবং 1% নো কমেন্টস। অর্থাৎ 95% লোক বিশ্বাস করছেন যে এত অপরাধ জেনে শুনেও একটা মেয়ে একটা ছেলেকে এইভাবে ক্রেজি ওয়েতে লাভ করতে পারে। ঘটনার প্রাসঙ্গিকতা কতটা সত্য সেটা আমরা এই সত্য উদ্ঘাটনের কোন একটা পর্যায়ে পরীকে সরাসরি মুখোমুখি করব আজকের জেবিএসবিতে। আমরা ফিরে যাচ্ছি রবির কাছে। হ্যাঁ রবি,
সবকিছু শেষ করে যাহা বলিব সত্য বলিবর মতো একটা অনুষ্ঠানে আসলেন, এই উপলব্ধিটা কেমন?
তো এটা উপলব্ধি আমি যখন মানে শিয়া থেকে তুই একা থাকি যখন ভাবি তখন মানে ওই যে সঞ্জিতা সঞ্জিতা মেয়ের কথা মনে পড়ে, পরে আরো যে কটা মেয়ের সাথে করে এগুলোর কথা মনে পড়ে, মনে পড়লে তখন মানে খারাপ লাগে যে কি করলাম এসব, কিন্তু এইটুকু মেয়েদের জীবন নষ্ট করতেছে এটা তো ই না। তো কিছুদিন আগে মোটরসাইকেল নিয়ে আসা ধরছে, তখন মানে নদীর পাড়টা মানে দুপুর 12:30 দিকটা, তো একটা 4-5 বছরের বাচ্চা নদীর পাড়ে ছিল আর ওর বড় বোন এই সাইডে সাত তুলছিল। এরকম অবস্থা আমি জোরে বাচ্চারা দেখে আমি ভাবলাম যে বাচ্চা মানুষ তো হরেন না দিলে পারে দুধ তো দিতে পারে, বাচ্চাদের কাছে তো হরেন দিচ্ছে, হরেন দেওয়ার সাথে সাথে বাচ্চারা দুধ দিচ্ছে রাস্তার সাইডে ছিল দুধ দেওয়া মাছ কিনেছে, বাচ্চারা তো এত বুঝে নাই, তো 4-5 বছরের বাচ্চা দিচ্ছি, তো বাচ্চারা দুধ দেওয়া মানে আমার মোটরসাইকেলের সামনে পড়া মানে সামনে থেকে বাড়ি গিয়ে সামনে 2 ফুটের মতো সামনে গেছে, আমি ব্রেক দুধ দিতে তো নিচে ঢেকে গেছে, ওরা হাতে একটা ভেঙে গেছে, তো অনেকদিন শেষ হয়ে গেছে, এদিক দিয়ে নাক মুখ ছিল গেছে। ওরা তখনই আমার একটা বন্ধু ছিল, তো ও ওরা বললো ধরো ওরা আগে হাসপাতাল নিয়ে এলোই বাসে নিয়ে গেছে, আমি তো বক্সি মরে গেছে কারণ ওর একটা নাক চ্যাপটা ছিল, আগে একটা চ্যাপটা ছিল ওই 3 বছর থাকতে অপারেশন করেছিল নাক এটা হলে সব দেখ, আমি তো ওটা বুঝি না, আমি বক্সি দিন হয়তো বাচ্চা মানে বাঁচবো না, এটা মুখ দিয়ে রক্ত পড়ছিল হালকা মানে ছাইটা গেছিল তিনটে ঠোঁট, তো আমি ভয় পেয়ে গেছি পুরো, আমি তো ওই বাচ্চা যে হোক বাঁচানো লাগবো, আর তখন আমি ওরে নিয়ে মানে মোটরসাইকেলের চড়ায় আমি মানে কি করে হাসপাতাল নিলাম, তখন লোকজন জিজ্ঞেস করতেছেন কি হয়েছে, তখন ছেলে একটা কথা বলছেন গাছ থেকে পড়ে মনে হচ্ছে, কারণ কেউ বলার সময় ছিল না, কারণ আমি আমার ছিল যে আমি লোকজন ধরলে অনেক কিছু জিজ্ঞেস করে বাচ্চারা মারাও যেতে পারে আগে বাসে নেই পরে, তো আর এমন জায়গায় এক্সিডেন্ট হয়েছিল যে ওই জায়গায় যদি ফালাই যেতাম কেউ দেখতো না, এরকম ওর বোনে নিচে ছিল আর সামনে লোক ছিল না পিছনে লোক ছিল না, এরকম ওর বাচ্চাটার তো আমার ছিল দিন বাসলাম আগে, পরে হাসপাতাল খেয়ে আসি, পরে অনেক এমই করলো, করার পর বাচ্চাটা মোটামুটি ওই হাসপাতাল পারবো না, এক্সরে করছে আর ওই করছে পারবো না হাসপাতালে, পরে এনামি নিয়ে গেছি, এনামি নিয়ে গেছি আমার টাকা, তখন আমার পকেটে ছিল 8,000 টাকা, তো নিয়ে এনামি নিয়ে যাওয়ার পরে অন্য ভর্তি করে দিয়ে এলাম, একটা চিকিৎসা করছি 3 দিন বেডে ছিলাম, 3 দিন পর যাওয়ার পরে বাচ্চাটা আনছি, যত টাকা ছিল 24,000 টাকা মতো খরচ হয়েছে, 3 দিন ছিল বেড ভাড়া আর ও যা খরচ, আর ওর বরাবরই দিচ্ছি 4,000 টাকা, প্রথম দিন 2,000 পরে দিছি 2,000 4,000 টাকা, আর গাড়ি ভাড়া দিছি মানে এরকম সাহায্য করছি কিনে দিয়ে দিয়ে কিছু খরচ করেন, সব মিলে আমার 24,000 টাকার মতো গেছে, আর ওদের বাসায় মানে ওর বাপ্পি এখন আমার ফোন দেয় দিয়ে আমার অনেক কি করে বেড়াইতে যেতে পারে, কিন্তু ওর বাচ্চাটার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেছে এটা মানে কিছুই মনে করে না, তারপর আমার প্রতি আপনি করে আমি আমি মানে যখন ওই ভালো কাজটা করলাম ওরকম একটা বাচ্চা গরিব বসে একটা বাচ্চা গেছে এইভাবে বাঁচালাম এইভাবে করে আমি নিয়ে গেলাম, ঠিক আছে এটা করার পর আমার অনেক ভালো লাগছে, ওর বাপ মা আমাকে এতটা ই করছে যে ওরকম মানুষের লাখ লাখ টাকা খরচ করে এতটা ভালোবাসে কি ওর কাছ থেকে পায় না, এরকম লাগছে আমার।
প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2, আর জি কে প্রিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনাদের সঙ্গে রয়েছে, লাখো শ্রোতা আপনাদের সঙ্গে রয়েছে, আপনারা কান পেতে আছেন রবিবারের যাহা বলিব সত্য বলিবতে, যাহা বলিব সত্য বলিবতে এই মুহূর্তে কনফেস করছে রবি। আমরা এই মুহূর্তে ফেসবুকে একটি ছবি দিয়ে দিব এই ঘটনার প্রেক্ষাপটে, রবি যে অ্যাক্সিডেন্টটা করেছিল এবং বাইকের অ্যাক্সিডেন্টের ফলে তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সামান্য কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই, আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে রবি, আমার মনে হয় এবার আসলে আমাদের লিসনার একটু আগে বলেছিল যে একটা মেয়ে জেনে শুনে আপনি যার কথা বলছেন সে এতটা ক্রেজি হতে পারে এটা 95% লোকজন বিশ্বাস করেছে, আমরা এই পর্যায়ে সত্য সত্যি ব্যাপারটাকে উদ্ঘাটন করতে চাই যে আমাদের লাখো শ্রোতা যেটা বিশ্বাস করলেন সেটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। আমরা এ পর্যায়ে পরীর সাথে সরাসরি কথা বলতে চাই যে আমাদের জেবিএসবিতে শুরু থেকে রয়েছে এবং আজকে আমার বিশ্বাস যে ও যেটা বলেছে রবি পরীকে তার জীবনের সমস্ত সত্য কথা বলেছে, কিন্তু আজকে আরো সে 2-1 লাইন বেশি জানতে পেরেছে যাহা বলিব সত্য বলিব সুবাদে। আমরা এই মুহূর্তে পরীর সাথে সরাসরি যোগাযোগ করব এবং পরীকে মুখোমুখি করতে চাই আমাদের গেস্ট রবির সাথে, দেখি সে এতটা ক্রেজি কিনা তার সম্পর্কে, এবং সেই সাথে আমাদের শ্রোতাদের যে বিশ্বাসযোগ্যতার যে লেভেলটি রয়েছে সেটা আমাদের অনুষ্ঠানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটারও একটা প্রমাণ আমরা পেয়ে যাব। এতক্ষণে ফোনটা কানেক্ট করে ফেলেছে সুমন এবং মঞ্জু, চলুন আমরা এবার পরীর সাথে কথা বলি।
হ্যালো, পরি বলছেন? পরি, আমি আরজে কিবরিয়া বলছি, যাহা বলিব সত্য বলিব থেকে। আপনার সঙ্গে রবির পরিচয় আছে?
অবশ্যই।
রবিকে কি আপনি লাভ করেন?
অবশ্যই।
অবশ্যই মানে আসলে কতটুকু লাভ করেন তাকে? অনেক বেশি লাভ করেন। আচ্ছা ঠিক আছে, আপনার বয়সটা কি আমাদেরকে একটু বলা যাবে, মানে আপনি কিসে পড়ছেন বা অন এভারেজ আপনার বয়সটা আসলে কত? আইনত বিয়ে হয় আপনার, তাহলে 18 বছর পার হয়েছে, তাই তো?
হবে।
ওকে, আপনি কতদিন যাবত রবিকে ভালোবাসছেন?
2 বছর 3 বছর।
2 বছর 3 বছর। আপনি রবি সম্পর্কে কি সবকিছু জানেন?
আমি সম্পর্কে কিছু জানি না, জানতে চাইছি।
আপনি না জেনেই একটা মানুষকে এতটা ভালোবাসছেন?
অবশ্যই।
সেক্ষেত্রে যে আপনার অনেক বড় বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা আপনার কখনো মনে হয় না?
আমি সব রকম বিপদ এবং ক্ষতির জন্য প্রস্তুত আছি।
আপনি যে কোনো ধরনের ক্ষতির জন্য প্রস্তুত আছেন?
অবশ্যই।
আপনাকে আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি। রবি আজকে এবিসি রেডিও যাহা বলিব সত্য বলিবতে অনুষ্ঠানে এসছে, সে তার জীবনের বড় বড় ভুলগুলো সে আজকে স্বীকার করেছে। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে দেখতে পারেন। 12টি মেয়ের জীবন সে নষ্ট করেছে, একটা মেয়েকে সে বিয়ে করে অস্বীকার করেছে, আপনার সম্ভবত প্রবাত বোন হয় সঞ্জিদা, এবং শুধুমাত্র তাই না, আপনার সাথে সে দীর্ঘদিন যাবৎ শারীরিক সম্পর্ক রাখার পরেও এখনো আপনি তাকে চান। আপনি যেটা আজকে প্রথম জানলেন সেটা হচ্ছে যে 12টা মেয়ের সাথে সে ক্লাস 6 থাকা অবস্থায় সে পতিতালয়ে যায়, বিভিন্ন মেয়েদেরকে পটিয়ে পটিয়ে সে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তার মধ্যে একটা প্রতিবন্ধী মেয়েও ছিল, সে প্রতিবন্ধী মেয়ে তার জন্য ফাঁসি পর্যন্ত নিতে গিয়েছে। এগুলো কি আপনি জানেন?
না,
আমি জানতাম না। তো জানলেন সে যে এই ধরনের খারাপ মানুষ, এটা জানার পরেও কি আপনি তাকে যেভাবে চাচ্ছেন এখনো সেভাবে চাবেন?
আমি ওটা কথা বলি, উনি যদি আমার সাথে সম্পর্ক করে এখন যদি ভালো হতে চায়, আমি অবশ্যই সেটা সম্পর্ক রাখতে চাই।
ও যদি ভালো না হয়?
ভালো না হলে আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য হবে আমি চেষ্টা করবো ভালো করতে। তারপরে যদি ভালো না হয় কিছু করার নেই।
তারপরেও আপনি তাকে বিয়ে করবেন? তারপরে আপনি তার সাথে থাকবেন?
হ্যাঁ, আমি থাকতে চাই। একটা কথা বলি, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ভালোবাসা মানে পাওয়া এই তো নয়।
ভালোবেসে আপনি যে কাজটি করছেন, এই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করছেন, এটা কি ভালোবেসে করা যায়?
যাই হোক, এটা আমার ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই।
আপনি যদি বিশ্বাস না হয়, আপনি আমার ডান পাশেও রয়েছে রবি, আমি যেটা বললাম ওর সম্পর্কে আপনি ওকে জিজ্ঞেস করেন যে এটা সত্য কি মিথ্যা।
তুমি
আমার কথা শুনতে পারতেছ?
উনি যা বললো সব সত্য।
হ্যাঁ, উনি যা বলছে সব সত্য।
যাই হোক,
আমি সব প্রকাশ করছি সবাইকে, এগুলি সবাইকে জানাইছি। তুমি এখন কি এখনো কি আমাকে ভালোবাসো?
আমি একটা কথা বলি, যদি তুমি ভালো আমার কাছে আসো, আমি তোমার সব সব যা করছো সবকিছু দিলে আমি তোমার কাছে যেতে রাজি আছি।
আমি তো এখন সব ছেড়ে দিয়েছি, সব ভালো হয়ে গেছে, নিজের ভুলটা বুঝতে পারছি এখন, ভালো হয়েছে।
ওকে রবি, আপনি এটা বলেন তো, আপনি যে পরি মেয়েটার সাথে আমরা কথা বলছি, পরিকে কি আপনি ভালোবাসেন? সত্য করে বলেন।
হ্যাঁ, পরিকে আমি ভালোবাসি, কিন্তু ও আমি যেটা বলি ওটা ও অন্যটা বার করে, এরকম সেজন্য মনে ওকে ভালো লাগে না।
আমি ঠিক বুঝলাম না যে এই পরিটাকে আপনি যখন পরিটার সাথে আপনার শারীরিক সম্পর্ক ছিল ঠিক সেই মুহূর্তে পরি ফুফাতো বোনের সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন, এবং করে সেটাকে আপনি ট্র্যাপে ফেলে তার সাথে আপনি ঘর সংসার করার কথা বলে আপনি ঘর সংসার শেষ পর্যন্ত করেননি, তারপর আপনি ওখান থেকে ফিরে এসেছেন, এখন আপনি বলছেন যে পরিকে আপনি লাভ করেন, এটা তো আমার কাছে মনে হচ্ছে এক ধরনের মিথ্যা কথা আপনি বলছেন। আপনার আজকে সত্য স্বীকার করার সাহস আছে, আপনি সত্য স্বীকার করেন এবং আমার মনে হয় সেটাই ভালো হবে।
হ্যালো, আমি আসলে সব এখন ছেড়ে দিছে, এবং ওই সব করে না, এখন কোনো মেয়ের সাথে এগোয় না। তো তোমারও তো আমি অনেকবার বলছি যে আমার ফোন দিবা না, আমি তোমাকে অনেকবার মিথ্যা কথা বলছি যে আমার বিয়ে হয়ে গেছে মিরপুর থেকে, তো ওইগুলি খালি বলছি যে তুমি আমার যাতে ফোন না দাও, ঠিক আছে? আমি এখন কোনো মেয়ের সাথে কথা বলি না, কোনো মেয়ের সাথে ই করি না, আমি সব বাদ দিয়ে দিছি একবারে, সেজন্য তোমাকে না করছি যে আমার আর কখনো ফোন দিবা না, তো এটাই, ঠিক আছে? দেন
আমি একটা কথা বলি, আমি যদি জুনের ফার্স্ট কার্ডে পছন্দ গেছিলাম আর ভালোবাসছিলাম তারে, আর সারা জীবন ভালোবাসছিলাম, এটা মনে রাখো। এটা তুমি আমার সাথে কথা বলো কি না বলো আমার কোনো কিছু করার নেই, একটা কথা মনে রেখো যে তুমি যেখানে নিয়ে সবাই ভালোবাসছে আর সারা জীবন তারে ভালোবেসে যায়, আর আমি তোমাদের সারা জীবন ভালোবেসে যা, তুমি আমার ভালোবাসছো কি না বাসো তা আমার জানার বিষয়।
ওকে পড়ি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য, আপনি ভালো থাকবেন।
প্রিয় শ্রোতা, আমরা পরীর সঙ্গে কথা বললাম এবং 95% শ্রোতা যারা ইয়েস বলেছিলেন তাদের কথা যে কতখানি সত্য সেটা আমরা প্রমাণ পেলাম। অর্থাৎ প্রিয় শ্রোতা, আপনাদের বিশ্বাসের লেভেল এবং আমাদের শোর যে আজকে যে রবি যে সত্য প্রকাশ করছে সেটার যে কন্টিনিউটি সেটা একেবারে মিলে গিয়েছে। তবে আমি শুধু একটা কথা বলতে চাই, লাভ করা ভালো, ভালোবাসা আছে বলেই দুনিয়াটা এতটা বেশি সুন্দর, কিন্তু লাভ করে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়াটা আদৌ উচিত কিনা সেটা আপনারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনলেই বুঝতে পারবেন। আমরা আরো সামনের দিকে যেতে চাই। সে সাথে আপনাকেও বলছি, আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন JBSB space confess space আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। ওকে রবি, আপনি যে উপলব্ধি করেছেন নিজের জায়গা থেকে, যে বিবেকের তাড়নাই হোক বা যে কোনো কারণেই হোক, আপনি যাহা বলিব সত্য বলিব এসেছেন, আপনাকে কষ্ট দেয় প্রতি মুহূর্তে ঘটনাগুলো, লাস্ট আপনি কবে এত বড় ভুল করেছেন?
লাস্ট এটা ভুল করেছি যে প্রতিবন্ধী মেয়েটা, ওইটার পর আমি আর কখনো কিছু করিনি।
প্রতিবন্ধী মেয়েটা কবে নাগাদ ছিল? এটা কত?
14 ফেব্রুয়ারি এই বছরে,
2013 সালে 14 ফেব্রুয়ারি আপনার লাস্ট ভুলটা ছিল। এরপর আপনি কোনো ভুল করেননি? সঞ্জিতার সাথে আপনার কোনো যোগাযোগ নেই?
সঞ্জিতা, ওর সাথে আমার যোগাযোগ নেই।
পরি ছাড়া আর অন্য কারো মেয়ের সাথে আপনার সাথে যোগাযোগ আছে?
এখন পরি ছাড়া আমি সব মেয়ে মানে সিম বহুত গুলি চেঞ্জ করছি, কিন্তু ওই পরি মেয়েটার মানে ওইটা আমি কল দিয়ে একবার বলছিলাম যে মানে ও মানে আমার এত পাগলার মতোই করে, ওরে ফোন দিয়ে আমি আমার নাম্বারটা ওর কাছে আছে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না, তো অন্য কোনো মেয়ের নাম্বার আছে কিন্তু কল দিই না। এখন
আপনি যাহা বলিব সত্য বলিব তে কেন আসলেন?
কারণ আমি যখন রাত্রে ই করি, যখন একা একা থাকি, শিলা থাকি, তখন আমি ভাবি বলি একজন কি করলাম আমি এরকম মেয়েদের সাথে, কি করে মেয়েদের জীবনটা শুধু নষ্ট করলাম।
আপনার জীবনও তো নষ্ট হয়ে গেছে।
আমার জীবনটা নষ্ট, সেটা আমি ভাবি যে না, আমার জীবনটা নষ্ট হয়েছে শুধু এই মেয়েদের কারণে। মেয়েদের এরকম যদি আমি না করতাম, তাই
মেয়েদের কারণে ঠিক বলবো না, আমি বলতে চাচ্ছি যে মেয়েদের প্রতি আপনার যে অন্যায় লিপ্সা,
আমার যে এটা খারাপ একটা নিশা ছিল মেয়েদের প্রতি, ওই নিশার কারণে মানে আমার আজকে এরকম পড়ালেখার শেষে অনেক ইয়ে গেছে জীবনটা এই পর্যায়ে।
যাদের কাছে আপনি এত বড় বড় ভুল করেছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমি একটু বলবো যে আমি যা করছি যদি কেউ শুনে থাকো আমার এই কথা, আমার মাফ করে দেও সবাই যাদের সাথে আমার এরকম আচরণ হয়েছে।
আপনি কি মনে করেন যে এত সহজ করে বললেন না তারা মাফ করে দিবে আপনাকে?
আমি জানি দিন ওরা মাফ করো না, আর বিশেষ করে সঞ্জিতা যে মেয়েটার সাথে আমার দিয়েছে, তো ওই মেয়েটার সাথে তো অনেক গিয়েছে, ওই মেয়েটা আমি অনেকবার ফোন করে বলছি যে মাফ করে দেও, মানে ওর খালাদের বলছি এ বলছি আমার মাফ করে দেন, আমি আসলে ভুল করে বলেছি অনেক ই করে দিয়ে এখন যাওয়ার হয়ে গেছে। আমার ওরা কথা শুনে না, ওরা আমার অনেক ই দিছে, অনেক বকাবাজি করছে, অনেক কিছু করছে।
এই মেয়েটাকে কি আপনি জীবনে আপনার ভুলের সংশোধনের জন্য হোক বা জেলের জন্যই হোক, আপনি এই মেয়েটাকে নিয়ে ঘর সংসার করবেন, আপনার প্ল্যান আছে এরকম?
কোনটা?
সঞ্জিতাকে?
সঞ্জিতার তো বিয়ে হয়ে গেছে।
সঞ্জিতার বিয়ে হয়ে গিয়েছে? যে ছেলেটির সাথে বিয়ে হয়েছে সে আপনার সম্পর্কে জানতো?
সেই ছেলেটাকে জানতাম না।
তার মানে তার কাছে এটা এখনো গোপন?
জানতাম না, আমি শুধু শুনছি বিয়ে হয়ে গেছে।
আপনার মতো যারা ভুল করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমার মতো যারা মানে এখন যে মেয়েরা শুনতেছে তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে রং নাম্বারে কোনো ছেলের সাথে দেখা তো করবেনই না, আর হলো যে কোনো ছেলের সাথে ছেলের পরিচয় সবকিছু না জানি না, কোনো ছেলের সাথে দেখা করবেন না, কোনো কোথাও যাবেন না, আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো রকম সম্পর্কে জড়াবেন না, এটাই আমি বলবো।
এটা তো আপনার ঘটনা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, কেউ ইচ্ছে করেনি, আপনি সবগুলোকে বাধ্য করেছেন।
বাধ্য করছি, এরকম বহুত ছেলে আছে যারা এরকম মেয়েদের
পটিয়ে কাজগুলো করে। ছেলেদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
ছেলেদের উদ্দেশ্যে কি বলবো, মানে এখনকার যুগে ছেলেরা মানে সব ছেলেরা মোটামুটি সব ছেলেরা মানে কিছু কিছু ছেলেরা এরকম মেয়েদের সাথে সারাদিন ফোনে কথা বলে এরকম করে, তো ওদের উদ্দেশ্যে এটাই বলবো, এগুলো করা শুধু নিজের ক্ষতি, নিজের লাইফটা নষ্ট হয়ে যাবে। এগুলো
যেমন ভাবে আপনার টার্গেট
আমার তো হচ্ছে এটা এক সময় এটা ই হবে এটাই। আর আমার একটা ছিল যে আমি বাবা মার কথা শুনে শুনতাম না, ওদের জন্য একটাই কথা বলবো যে সবাই যেন বাবা মার কথা শুনে, বাবা মা কিন্তু ভালোর জন্য সবকিছু বলে, কিন্তু এখন তো আমরা বুঝতে পারি না।
আপনাকে আবার একটা প্রশ্ন আপনি খুব ভেবে চিন্তে উত্তর দেবেন, আপনি তো বিয়ে করবেন ভবিষ্যতে, রাইট? আপনার যদি একটা কন্যা সন্তান হয়, আপনার যদি একটা মেয়ে হয়, আপনার মেয়ে যদি এরকম ট্র্যাপে পড়ে, আপনি যেভাবে প্রত্যেকটা মেয়েকে ভাবে ট্র্যাপে ফেলেছেন, সেই ছেলেটির আপনি কি করবেন?
ছেলেটাকে আমি কি করবো, ছেলেটার এরকম যদি আমার মেয়েকে করে আমি ওই ছেলেকে খুনি করে ফেলতাম।
আপনি মন থেকে তাকে কখনো মাফ করতে পারতেন?
আমি তাকে কখনোই মন থেকে মাফ করতে পারতাম না, তাকে যদি আমি পাইতাম ই করে তো আমি তাকে মেরে ফেলতাম।
আপনি কতগুলো মেয়ের সাথে এরকম করেছেন, প্রতারণা করেছেন?
12টার মতো।
তো 12 জন লোক যদি আপনাকে খুন করতে চায়, কন্টিনিউ ইউ ইমাজিন আপনার অপরাধ কত বড়। আপনি যে রিয়েলাইজেশন থেকে, যে বিবেকবোধের জায়গাটা থেকে আজকে এখানে এসেছেন, সেই বিবেকবোধটাকে আমি আরো বেশি বাড়িয়ে দিতে চাইছি এই প্রশ্নগুলো করে, যে আপনি যাতে কখনো আর কোনো খারাপ কাজ না।
এখন আমি আসলে সব ই করি না, এখন আর ভালো লাগে না, কারণ এখন তো ভবিষ্যতে চিন্তা করতেছি।
আপনার জীবন অলরেডি
ডান, লাইফ ইজ ফিনিশড, এডুকেশনের জায়গা থেকে আপনি ম্যাট্রিক পাস করেননি, আপনি দেখতে অত্যন্ত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, আপনি যে পরিবারে বড় হয়েছেন সেখানে টাকার কোনো অভাব ছিল না, আপনি আপনার লাইফটাকে শেষ করে দিয়েছেন, বাকি লাইফটাও এই মাঝে মাঝে সময় আপনার যে রিয়েলাইজেশন সেটা যদি আপনার পরবর্তী লাইফে রিমেইন থাকে ধরে রাখতে পারেন তাহলে হয়তো ভালো কিছু বের হয়ে আসবে, নইলে আসলেই মানে একটা আগাছার মতো লাইফ, টু বি অনেস্ট। শেষ হয়ে গেল রবির অপ্রিয় সত্য উদ্ঘাটন। আমরা দুজন গেস্টকে আজকে পেয়েছিলাম জেবিএসবিতে, যাহা বলিব সত্য বলিবতে, এবং দুজনই তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করেছে। বয়সের দিক থেকে তাদের খুব বেশি তারতম্য করা যায় না, কিন্তু ভুলের দিক থেকে ভুলের বা অপরাধের যে পরিমাণ সেটা কিন্তু বয়সের তুলনায় অনেক অনেক বেশি। আমরা প্রার্থনা করতে চাই এই দুজনের জন্য সামনের দিনগুলোতে তারা যেন এরকম কোনো ভুল না করে, এবং একই সাথে প্রার্থনা করতে চাই তাদের জন্য যারা তাদের বিবেকের দংশনে দংশিত হচ্ছেন তাদের অতীত জীবনের ভুলের জন্য। আপনার জন্য পথ খোলা আছে, আপনি চাইলে আসতে পারেন জেবিএসবিতে, অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে, নিজেকে তুলে ধরতে পারেন আলোর মধ্যে, যে আলো উদ্ভাসিত হবে হাজার লাখো মানুষ। আমরা বিশ্বাস করি আপনার জীবনের ভুল যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন, আপনার জীবনের অপরাধগুলো যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন, এবং সেই অপরাধের শাস্তি কি সেটা যদি আপনি অকপটে প্রকাশ করেন, তাহলে সেই শাস্তির কথা শুনে, সেই অপরাধের কথা শুনে, সেই ভুলের কথা শুনে লাখো অপরাধ লাখো ভুলের জন্ম থেমে যাবে। সাহস আছে সত্য বলার, যদি সাহস থেকে থাকে তাহলে আপনি লিখুন জেবিএসবি স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে 8920 নম্বরে। একটু পরে ফিরে আসছি জেবিএসবি এর অন্যান্য সেগমেন্ট নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.